ముఖం గరతి వాచాళం పంగులంగయతే గిరిం యత్కృపాతమహం వందే శ్రీగురుదినతారిణం. ఓం నమో భగవతే వాసుదేవాయ. ఓం నమో భగవతే వాసుదేవాయ. ఓం నమో భగవతే వాసుదేవాయ. హరే కృష్ణ. আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ আমরা আলোচনা করবো, পাঠ করবো। আজকে আমরা ধারাবাহিকভাবে যাব, শ্লোক কম আছে আজকে এই অধ্যায়ে। আমরা গীতা প্রথমে শ্লোকগুলি পড়বো না, একসাথে একটা একটা করে পড়ে যাব। অর্জুন উবাচ এবং সদত যুক্তা ইয়ে ভক্তাস্ত্বাম পর্যুপাসতে ये चाप्याक्षरमव्याक्तं तेषां के योगवित्तमः। श्री प्रभुपाद कृत गीतार गान। अर्जुन कहिलेन जे शुद्ध, एकसाथे गीतार गानटा एकसाथे बोली, जे शुद्ध भक्त से कृष्ण तुमाते सतत अनन्य भक्तिर द्वारा होये थाके युक्त, आर जे अव्यक्तवादी अव्यक्त अक्षरे নিষ্কাম কর্ম করি সদা চিন্তা করে, তার মধ্যে কে বা উত্তম যোগবিদ হয় জানিবার ইচ্ছা মোর করহ নিশ্চয়। অনুবাদটা করুন। তো গত অধ্যায়ে ভগবান, অর্থাৎ একাদশ অধ্যায়ে ভগবান তার বিশ্বরূপ দেখিয়েছেন, তার আগে বিভূতি দেখিয়েছেন। বিশ্বরূপ সম্বন্ধে বলেছেন ভগবানের যে অপরিসীম অচিন্তনীয় ঐশ্বর্য প্রদর্শন করেছেন। তো এখন অর্জুন ভগবানের ভক্তি সম্বন্ধে শুনতে যাচ্ছেন। এখন এটা বলার, এটা দেখার পর অর্জুন ভগবানের ভক্তি সম্বন্ধে শুনতে যাচ্ছেন যে উনার যে অবস্থান, রূপপাদে বলছেন যে ভক্ত হিসেবে উনার যে অবস্থান, এটা অর্জুন যাচাই করতে চাইছেন। তো এদের মধ্যে ভক্তিযোগে শ্রেষ্ঠ না অন্যকে, অন্য কার অবস্থানটা শ্রেষ্ঠ সেটা অর্জুন নিজে বুঝতে চাইছেন। বা আরেকভাবে বলতে গেলে যে আগের যে অধ্যায় দেখানো হচ্ছে ভগবানের ঘোর রূপান, ভগবানের যে সেই বিশ্বরূপ, সেটা দেখে কারো মনে ভয় বা সম্ভ্রমের সঞ্চার হতে পারে, ভয় বা সম্ভ্রমের সঞ্চার হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের প্রতি অনন্য ভক্তি সেটাই হচ্ছে শ্রেষ্ঠ, তাই এখানে প্রদর্শন করছেন। এবং এই 7-12 অধ্যায় সেটা শুরু হয়েছিল, এটার মূল থিম হচ্ছে ভক্তিযোগ। ভগবানের প্রতি ভক্তিযোগটাই হচ্ছে এই অধ্যায়ের মূল সারমর্ম, যেটা 6 অধ্যায়ের শেষের শ্লোকে যোগনামপি সর্বেশাম সেই শ্লোকের মাধ্যমে ভগবান শুরু করেছিলেন। সেই শ্লোক থেকে এটার ভূমিকা শুরু হয়ে গিয়েছিল এবং এটা দ্বাদশ অধ্যায় সমাপ্ত হবে। বলা হচ্ছে এই দ্বাদশ অধ্যায়কে বলা হচ্ছে এই 7-12 ভক্তি শতকের সারমর্ম বা সিদ্ধান্ত, মূল উপসংহার। তো মূলত এই অধ্যায়ে আগে যে একাদশ অধ্যায় দেখিয়েছিলেন ভগবানের বিশ্বরূপ, সেটা থেকে ভগবান তার সৌম্য মূর্তি, সৌম্য যে ভগবানের সৌম্য মূর্তি, সেখানে যে ভগবানের ভক্তি সেটার মাহাত্ম্য বর্ণনা করছেন দ্বাদশ অধ্যায়ে। বলা হচ্ছে শিরোনাম ভক্তিযোগ। নির্গুণ ও সগুণ, মূলত এখানে বলা হচ্ছে নির্গুণ ও সগুণ উপাসনা দ্বয়ের মধ্যে কোনটি শ্রেয়জনক, তা দ্বাদশ অধ্যায় নির্ণয় করতে চেষ্টা করা হচ্ছে। এটার মধ্যে নির্গুণ সগুণ উপাসনা বলতে কি বোঝায় পরবর্তীতে ব্যাখ্যা করা হবে। এই অধ্যায়ের মূল শিক্ষা হচ্ছে এটি, নন্দনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র পরম উপাস্য। নন্দনন্দন শ্রীকৃষ্ণ আরাধ্য ভগবান ব্রজসতনয়স্তদ্ধাম, এটি হচ্ছে পরম উপাস্য, এই হচ্ছে মূল তত্ত্ব। এবং ভক্তিযোগেই তার শ্রীপাদ্ম, ভক্তিযোগী হচ্ছে তার শ্রীপাদপদ্ম লাভের অদ্বিতীয় উপায়, তার চরণকমল লাভের অদ্বিতীয় উপায় হচ্ছে ভক্তিযোগ। শ্রীকৃষ্ণ চরণে যিনি ভক্তি লাভ করেছেন তিনি সর্বগুণে সর্বসৎগুণে গুণী, অব্যক্ত ব্রহ্মলাভের পথ ক্লেশকর বিঘ্ন বহুল, অতএব বিজ্ঞ পুরুষ সহজ প্রাপ্য শ্রীকৃষ্ণ পাদপদ্ম শুদ্ধ ভক্তি পথে বিভাজন করিয়া থাকেন। কটা বিষয় পেলাম, একটা হচ্ছে কৃষ্ণই হচ্ছেন পরম উপাস্য তত্ত্ব এই অধ্যায়ে, দ্বিতীয় হচ্ছে ভক্তিযোগিতাকে লাভ করার একমাত্র উপায়, তৃতীয় হচ্ছে যিনি সেই ভক্তিযোগিতাকে লাভ করেছেন তিনি হচ্ছেন সর্বসদ্গুণে গুণী, চতুর্থ হচ্ছে যিনি যারা অব্যক্ত ব্রহ্ম লাভ করার পথ অনুসরণ করেন নির্বিশেষবাদী তাদের পথ হচ্ছে ক্লেশকর এবং বিঘ্ন বহুল, অর্থাৎ তাদের পথে অনেক সমস্যা আছে এবং অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, এবং সর্বশেষ যারা বিজ্ঞ অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিরা সহজ প্রাপ্য এই যে পন্থা, এটা হচ্ছে ভগবত ভক্তির পন্থার দ্বারা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি পথে ভজন করিয়া থাকেন, এই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু, মূল সারমর্ম। ভক্তিবৃন্দ ঠাকুর সেই মধ্যে কিছু বর্ণনা করছেন, যে অর্জুন বললেন হে কৃষ্ণ তুমি এ পর্যন্ত আমাকে যে সকল উপদেশ দিলে তাতে আমি জানলাম যে যোগী দুই প্রকার, দু প্রকার যোগী আছেন, এক প্রকার যোগী সমস্ত শারীরিক ও সামাজিক কর্ম সকলকে তোমার অনন্য ভক্তির অধীনতার শৃঙ্খলে বদ্ধ করিয়া তোমার নির্মল ভক্তি দ্বারা উপাসনা করেন, অর্থাৎ এটা যে ভক্তিযোগী তারা অনন্য ভক্তি দ্বারা তোমার অনুসরণ করেন উপাসনা করেন, আরেক প্রকার যোগীরা শারীরিক ও সামাজিক কর্ম সকলকে নিষ্কাম কর্মযোগ দ্বারা আবশ্যক মতো স্বীকার করে অক্ষর অব্যক্তরূপে তোমার আধ্যাত্মিক যোগ্যতা অবলম্বন করেন, তো তারা শারীরিক ও কর্মযোগ, শারীরিক ও সামাজিক কর্মগুলোকে নিষ্কাম কর্মযোগ বলে আবশ্যক মতো স্বীকার করে, কিন্তু তারা মূল ভজনীয় পন্থা হচ্ছে অক্ষর বা অব্যক্তরূপ, এই যোগীর দু প্রকার যোগীর মধ্যে শ্রেষ্ঠকে, এটাই অর্জুন জানতে চেয়েছেন, এটাই অর্জুনের জানার মূল লক্ষ্য। তো আগের অধ্যায়গুলোতে যেমন মৎকৃত মৎ পরামহ একাদশ অধ্যায় শেষের দিকে বলছেন ইত্যাদি শ্লোকে, বা কৌন্তেয়র প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, এই সমস্ত শ্লোকে ভক্তিযোগের শ্রেষ্ঠতা প্রদর্শিত হয়েছে, ভক্তের শ্রেষ্ঠতা। আবার তেষাম জ্ঞানী নিত্যযুক্ত সর্বম জ্ঞান উপলব্ধ নেই, এই সমস্ত শ্লোকগুলিতে জ্ঞানের প্রশংসা করা হচ্ছে, জ্ঞান। তো এখন অর্জুন জিজ্ঞাসা করছে এই দুটার মধ্যে কারা শ্রেষ্ঠ, ঠিক যেরকম এই একটা কমন থিম দেখতে পাই আমরা, দ্বিতীয় অধ্যায়ে ভগবান সাংখ্যযোগের কথা বলছেন, পরে আবার কর্মের কথা বললেন, তো তৃতীয় অধ্যায় শুরুতে অর্জুন প্রশ্ন করলেন এই সাংখ্যযোগ আর কর্মযোগের মধ্যে কে শ্রেষ্ঠ, তারপরে আবার চতুর্থ অধ্যায়ে ভগবান বললেন সেই কর্মত্যাগের কথা, আবার কর্ম করার কথা, তখন পঞ্চম অধ্যায় শুরুতে আবার অর্জুন জিজ্ঞাসা করলেন সাংখ্যযোগ কর্মত্যাগ কর্মসন্ন্যাসের কর্ম করার মধ্যে কে শ্রেষ্ঠ, পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছিলেন সেই ভক্তের কথা আর যোগীর কথা বা সেই ধ্যানের কথা, তখন সেটা আবার ভগবান বলতে লাগলেন ধ্যান কীভাবে করতে হয়, ষষ্ঠ অধ্যায় বললেন যোগী নাম অফিসার সমস্ত যোগীর মধ্যে ভক্তিযোগী শ্রেষ্ঠ, তো অর্জুন জিজ্ঞাসা করলেন কীভাবে ভক্তিযোগ করতে হয়, তো স্বাভাবিকভাবে এই যে আগের অধ্যায়গুলোতে যখন বললেন জ্ঞানযোগী এবং ভক্তিযোগের কথা, তখন অর্জুন স্বাভাবিকভাবে প্রশ্ন করছেন জ্ঞানযোগী আর ভক্তিযোগের মধ্যে কে শ্রেষ্ঠ, এটা দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে ব্যাখ্যা করছেন, তো তার প্রসঙ্গক্রমে ভগবান সেই তার বর্ণনা করবেন। তাৎপর্য দেখুন প্রভুপাদ লিখছেন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব নির্বিশেষ তত্ত্ব বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত যোগীদের কথা বর্ণনা করেছেন, ভগবদ্গীতায় আমরা সবিশেষ তত্ত্ব পাই, নির্বিশেষ তত্ত্ব পাই ও বিশ্বরূপ তত্ত্ব পাই, তিন ধরনের তত্ত্ব বলা হচ্ছে এখানে, অহংগ্রহ উপাসনা, প্রতীকা উপাসনা আর বিশ্বরূপ উপাসনা। সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায়, তারা হচ্ছে নির্বিশেষবাদী ও সবিশেষবাদী। সৎ কথা, একদল ভগবানের রূপ মানেন না, বলেন ভগবান নিরাকার, আরেকজন বলেন না ভগবান হচ্ছেন আকার বিশিষ্ট। সবিশেষবাদী ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, আর নির্বিশেষবাদীরা সরাসরি শ্রীকৃষ্ণ সেবায় যুক্ত হন না, তারা নির্বিশেষ ব্রহ্ম বা অব্যক্ত তার ধ্যান করার জন্য মগ্ন হন। এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরম তত্ত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে তার মধ্যে ভক্তিযোগী হচ্ছে শ্রেষ্ঠ, এই অধ্যায়ে ভগবান বুঝিয়ে দিচ্ছেন। তো পরমতত্ত্বের আরাধনা করার বিভিন্ন পন্থা আছে, পরমতত্ত্ব আরাধনা করার বিভিন্ন পন্থা আছে, কোনটা শ্রেষ্ঠ সেটা জিজ্ঞেস করছেন মূলত অর্জুন। তো ভগবান এখানে বর্ণনা করছেন ভক্তিযোগী হচ্ছে শ্রেষ্ঠ, আমরা এখান থেকে হুলোরঘাট যাব, কোনটা শ্রেষ্ঠ সহজ পন্থা, এখান থেকে যান গাড়িতে উঠুন বাইকে উঠুন সরাসরি সরল পথে হুলোরঘাট পৌঁছে যান স্ট্রেট, আবার কেউ হয়তো এখান থেকে কৃষ্ণনগর গাড়িতে উঠে যেতে পারে, রাস্তা জানে না, সে হয়তো কৃষ্ণনগরের বাসে উঠে যেতে পারে, তো বাসটা তাকে ঘুরে ঘুরে কৃষ্ণনগর নিয়ে যেতে পারে। কৃষ্ণনগর যাওয়ার হলে এটা কৃষ্ণনগর চলে এসে, তো হুলোর ঘাট না, তখন কী করতে পারে, আবার ওখান থেকে টোটো নাও বা ট্যাক্সিতে উঠো, ট্যাক্সি আবার স্বরূপগঞ্জে নিয়ে আসবে, স্বরূপগঞ্জ থেকে আবার জলঙ্গি পার করো, আবার হুলোর ঘাটে আসবে। হুলোর ঘাটে আসতে গেলে দুভাবে আসা যায় বা বিভিন্নভাবে আসা যায়। তো সহজ পন্থা হচ্ছে আমরা এখান থেকে গাড়িতে উঠলাম, পৌঁছে গেলাম। এই জন্য বলছেন ভগবানকে লাভ করতে গেলে, পরমতত্ত্ব লাভ করতে গেলে বিভিন্ন পন্থায়, এটা পরবর্তী শ্লোকগুলোতে বলছেন ভগবান। অর্জুন জিজ্ঞাসা করবেন যে তাহলে যারা ভক্তিযোগ করেন তারা আপনাকে লাভ করতে পারবেন না? বলছেন হ্যাঁ, লাভ করতে পারবেন, যেহেতু সমস্ত পন্থা মূলত আমাকেই ইঙ্গিত করে, সমস্ত পন্থাগুলি মূলত আমাকেই ইঙ্গিত করে, তাই একসময় না একসময় তারা আমার কাছে আসতে পারবেন ঘুরে ফিরে, কিন্তু ভক্তরা সহজে আমাকে লাভ করতে পারেন। তো ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা করা হচ্ছে যে জড়দেহটি হচ্ছে জীবের স্বরূপ নয়, জীবের স্বরূপ হচ্ছে চিৎফুল আত্মতত্ত্ব জ্ঞান ব্যাখ্যা করা দ্বিতীয় অধ্যায়ে, সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়। সপ্তম অধ্যায় ব্যাখ্যা করা হচ্ছে জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানটাকে কি বলা হচ্ছে? গুহ্য জ্ঞান, গুহ্য জ্ঞান। আর সপ্তম অষ্টম অধ্যায়ের জ্ঞানকে কি বলা হচ্ছে? গুহ্যতর জ্ঞান। কেন সেখানে তৃতীয় অধ্যায় ব্যাখ্যা করা হচ্ছে জীব, জীবের স্বরূপ হচ্ছে কি? আত্মা, আত্মতত্ত্ব জ্ঞান ব্যাখ্যা করা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ে। আর সপ্তম অষ্টম মধ্যে কি ব্যাখ্যা করা হচ্ছে? যে না, জীবের স্বরূপ কোনো আত্মাই নয়, জীবের স্বরূপটা হচ্ছে ভগবানের নিত্য দাস, আরেকটু ঊর্ধ্ব, আরেকটু গুহ্যতর, এই জন্য বলা হচ্ছে গুহ্যতর। একটা হচ্ছে কি জানা? আমি হচ্ছি আত্মা। আর একটা এর থেকে ঊর্ধ্ব কি হচ্ছে জানা? আমি শুধু আত্মাই নয়, আমি হচ্ছে ভগবানের নিত্য দাস, আমার সে ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এটা সপ্তম অষ্টম অধ্যায়, এই জন্য বলাকে যুগ বলা হচ্ছে গুহ্যতর। আর নবম অধ্যায় ব্যাখ্যা করা হয়েছিল যে কিভাবে ভগবানের ভক্তি করা হচ্ছে, এই আত্মার কীভাবে সেবা করতে পারে ভগবানের। এভাবে ধীরে 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 ক্রমান্বয়ে ভগবান খুবই গুহ্যতম জ্ঞান প্রদান করেছেন। শ্লোক দুই, শ্রী ভগবান উবাচ মৈয়াবেশ্য মনো ইয়েমাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস তেমে যুক্ত তমামতঃ। শ্রী ভগবান কহিলেন, আমার স্বরূপ এই যার মন সদা আবিষ্ট হইয়া থাকে উপাসনারিদা, শ্রদ্ধার সহিত করে প্রাণভক্তিময় উত্তম যোগীর শ্রেষ্ঠ কহিনু নিশ্চয়। সবিশেষ তো প্রশ্ন ছিল কি, অর্জুনের সবিশেষ ও নির্বিশেষ উপাসনাকারীর মধ্যে কারা শ্রেষ্ঠ, সাকার নিরাকারের মধ্যে কারা শ্রেষ্ঠ উপাসনা করে? তো উত্তর হচ্ছে, কোথায় যারা সবিশেষ আরাধনা করে তারাই হচ্ছে শ্রেষ্ঠ। তো আসলে এটাই হচ্ছে একটা, এটা ভারতবর্ষে বলা হচ্ছে এইজ ওল্ড এনিমিস, অর্থাৎ পুরনো শত্রু, মারামারি ঝগড়া যেটি লেগে আছে এদের মধ্যে, সবিশেষ নির্বিশেষ, কে বলছে সবিশেষ কে বলছে নির্বিশেষ, এটা নিয়েই ঝগড়া সব পরমার্থবাদীদের মধ্যে। তো শ্রী শ্রী রাধানাথ স্বামী মহারাজ, তিনি তার গ্রন্থ লিখেন জার্নি হোম, সেখানে তিনি বর্ণনা করেন, তিনি কীভাবে যখন আসেন ভারতে, তিনি বিভিন্ন যোগী, বিভিন্ন পন্থার অনুসারীদের সাক্ষাৎ করেছিলেন, তাদের সাথে মিলেছিলেন, তাদের কী অনুসরণ করে তারা দেখেছিলেন তিনি। তো তিনি বলছেন, তিনি যতই কারোর সাক্ষাৎ, তার আরও মানে তার সে প্রশ্ন বাড়ছে যে আসলে কে শ্রেষ্ঠ, প্রশ্ন হচ্ছে কে সবিশেষবাদী শ্রেষ্ঠ না নির্বিশেষবাদী শ্রেষ্ঠ। তো যারা সবিশেষবাদী তারা বলে আমরাই শ্রেষ্ঠ, যারা নির্বিশেষবাদী তারা বলে আমরাই শ্রেষ্ঠ, কার কথা মানব? সবার সাক্ষাৎকার হচ্ছে তার বিভিন্ন যোগী, বিভিন্ন বাবাজি, বিভিন্ন অনেকে, যেমন রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, বিভিন্ন তারা বলছে সবিশেষবাদী, তারা বলছে না সবিশেষবাদী শ্রেষ্ঠ, বিভিন্ন যোগী, বিভিন্ন বাবা হিমালয় তারা বলছে নির্বিশেষবাদী শ্রেষ্ঠ। তো তার মধ্যে সেই প্রশ্ন ছিল, কে প্রশ্ন উত্তর দিতে পারে? তখন বৃন্দাবনে তার সাক্ষাৎ হয়েছিল প্রভুপাদের সাথে, ঘুরে 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 বৃন্দাবনে আসেন, বৃন্দাবনে, এটাই ছিল একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল যে সবিশেষবাদী নির্বিশেষবাদী কে শ্রেষ্ঠ, এটা একটা। আরেকটা হচ্ছে যে সেই এই ভেদাভেদ তত্ত্ব, ভগবানের সাথে জীব এটা এক না অভিন্ন, কে বলে জীবই ভগবান, বলে জীব ভগবান না, এরকম প্রশ্ন ছিল। তো এরকম প্রশ্ন নিয়ে তিনি ছিলেন, কেউ উত্তর দিতে পারছিলেন যথাযথভাবে। তো তিনি প্রভুপাদের রুমে এসছেন, প্রভুপাদ এসছেন বৃন্দাবনে ভক্তদেরকে নিয়ে, বিদেশি ভক্তদেরকে নিয়ে, তিনিও প্রভুপাদের রুমে এসছেন, এসে বসে বসেছেন। তো এখানে আরও কিছু অতিথিরা ছিল, প্রভুপাদ ইশারা করলো তুমি বসো এখানে। তো কিছু অতিথিরা প্রশ্ন করছে, যেই মহারাজ এসে বসছেন সেখানে একজন অতিথি প্রশ্ন করছে প্রভুপাদকে, সবিশেষবাদী নির্বিশেষবাদী শ্রেষ্ঠ, প্রভুপাদকে প্রশ্ন করে দিয়ে। তো উনি বলছে হ্যাঁ ঠিক আছে, এখন থেকে উনি কি উত্তর দেন। তো প্রভুপাদ উত্তর দিলেন, সবিশেষবাদ নির্বিশেষবাদ দুটা ভগবানেরই রূপ, সবিশেষবাদ নির্বিশেষবাদ দুটা ভগবানেরই রূপ, দুটার মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়, সবিশেষবাদের মাধ্যমে নির্বিশেষবাদের মাধ্যমে। নির্বিশেষবাদ হচ্ছে ভগবানের অঙ্গনিষ্ঠিত ব্রহ্মজ্যোতি রশ্মিচ্ছটা, আর সবিশেষবাদ হচ্ছে ভগবানের নিজের রূপ, সচ্চিদানন্দ রূপ, দুটা রূপের মাধ্যমে লাভ করা যায়। কিন্তু তার সরাসরি সাক্ষাৎ রূপের রূপের মাধ্যমে সরাসরি ভগবানকে লাভ করা যায়, আর নির্বিশেষ রূপের মাধ্যমে অনেক দেরিতে বা অনেক কষ্টের পরে হয়তো ভগবানকে লাভ করে, তাও এটা পূর্ণরূপ না, এভাবে প্রভুপাদ যথাযথভাবে ব্যাখ্যা করছেন। তো তিনি এটা শোনার পরে বলতেন, এই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারলেন, এই উত্তর শুনে আমি প্রথমবার সন্তুষ্ট হলাম তার উত্তর শুনে। তারপরে বললেন কে এক না আলাদা, তখন প্রভুপাদ অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের কথা বর্ণনা করলেন। তো বললেন এরকম আমি এই এত সুন্দর সুস্পষ্ট ক্লিয়ার তত্ত্ব আমি অন্য কারো কাছ থেকে শুনিনি। তো বললেন না ইনি হচ্ছেন আমার গুরু, এনার কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করব। বিভিন্ন কাজ ব্যক্তির কাছে গিয়েছিলেন তিনি, তো অনেকে তাকে দীক্ষা দিতে চেয়েছিলেন যে না আমেরিকা থেকে এসছে ছেলে, দীক্ষা দিলে আমার সম্মান বাড়বে বা আমার আমেরিকান শিষ্য আছে, তোমাকে আমি দীক্ষা দিয়ে দেবো। তো অনেকে তাকে বলছিলেন, অফার করেছিলেন তোমাকে আমি দীক্ষা, আমার শিষ্য হয়ে যাও, কিন্তু তিনি বলছেন না আমি এখনও আমার প্রকৃত গুরু পাইনি, আমি হৃদয় থেকে কোনো অনুপ্রেরণা অনুভব করছি না এখন। তো তারপর যখন প্রভুপাদের সাথে সাক্ষাৎ হলো বললেন উনিই হচ্ছেন আমার গুরু। তো এই হচ্ছে মূল ঝগড়ার ব্যাপার, সবিশেষবাদ না নির্বিশেষবাদ। ভগবান সরাসরি বলছেন সবিশেষবাদী হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু এটাকেও মায়াবাদীরা তারা ঘুরানোর পেছানোর পেছাতে চায়, ঘুরাতে চায়। ভগবান এখানে সরাসরি বলছেন নিত্যযুক্ত উপাস, যারা উপাসনা করেন। আচ্ছা, তো তারপর এখন পরবর্তী শ্লোকে, তিন চার শ্লোকে ভগবান ব্যাখ্যা করবেন। তাহলে অর্জুন জিজ্ঞেস করছেন ঠিক আছে আপনি বললেন সবিশেষবাদীরা ভক্তরা হচ্ছে শ্রেষ্ঠ, তো এই প্রশ্নটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি, যে সবিশেষবাদী শ্রেষ্ঠ না নির্বিশেষবাদী শ্রেষ্ঠ একটা প্রশ্ন হতে পারে, বা অন্য অন্যদিকের প্রশ্ন হতে পারে ভক্ত শ্রেষ্ঠ না জ্ঞানী শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ না জ্ঞানী শ্রেষ্ঠ। তো উত্তর হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ, উত্তর হচ্ছে সবিশেষবাদী শ্রেষ্ঠ। তো কৃষ্ণ উত্তর দিলেন, এখন অর্জুন প্রশ্ন করছেন তাহলে কি অন্য পার্টিরা শ্রেষ্ঠ না, অন্য পার্টি অন্য দলেরা তারা কেন শ্রেষ্ঠ না, অর্থাৎ দুটো দল আছে সাদা আর কালো, আপনি বলছেন সাদাটা হচ্ছে শ্রেষ্ঠ, তাহলে কালোটা কি শ্রেষ্ঠ না, কালোটা কি ভালো না, কালোটা কি আপনাকে লাভ করতে পারবে না। তার উত্তরে ভগবান তিন আর চার নম্বর বলছেন, ইয়ে ত্বক্ষরমণির দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গমচিন্ত্যা চ কুটস্থমচলম ধ্রুবম সমনিয়মেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতো হিতে রতঃ। তিন চার, অক্ষর ব্যক্ত শক্ত নির্দিষ্ট ভাব ইন্দ্রিয় সংযম করি হিতেইষি স্বভাব সর্বব্যাপী অচিন্ত যে কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষে তত্ত্বে থাকিয়া অটল সমবুদ্ধি হয়ে সব করে উপাসনা সে আমাকে প্রাপ্ত হয় করিয়া সাধনা। অনুবাদটা পড়ুন, কিন্তু অর্থ ধ্রুব ও নির্বিশেষ ভারতকে উপাসনা করে তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন, এই সমস্ত কথার কথা বলছেন পন্থা। তারা আমাকে কীভাবে আরাধনা করেন, আমাকে প্রথমত ইন্দ্রিয় সংযত করেন, সকলের প্রতি সমভাবাপন্ন হন, সম এবং সর্বভূতের কল্যাণের রত হন, সবার পরোপকারী হন, অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র এরকম আমাকে জেনে, অর্থাৎ আমাকে জানেন, কিভাবে জানেন, যে আমাকে অনির্দেশ্য জানেন, অর্থাৎ আমাকে নির্দেশ করা যায় না, আমাকে নির্দেশ করা যায় না বলে তারা মনে করেন, করে তারা তারপরে আমাকে অব্যক্ত বলে মনে করেন, সর্বত্র বস্তুতে বলে মনে করেন, অচিন্ত বলে মনে করেন, কুটস্থ বলে মনে করেন, এভাবে জেনে তারা আমার আরাধনা করেন। তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন, তারাও আমার কাছেই আসেন। কুটস্থ মানে অপরিবর্তনীয়, কুটস্থ আদি পুরুষ। তো এই জন্য বলা হচ্ছে বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবই হচ্ছে সবকিছুর পরম কারণ, তখন সে আমার চরণে প্রপত্তি করে, তখন সে আমার চরণে প্রপত্তি করে। এই শ্লোকগুলোতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবাপরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণের কল্যাণ সাধনের ব্রতী হতে পারে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে, না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। প্রায় দেখা যায় যে অনেক কৃত্য সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হয় বা শরণাগতি আসে, মানে ধীরে 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 এই পন্থা হচ্ছে অনেক কৃত্য সাধন করার পর তারা ভগবানের কাছে আসতে পারে। এই জন্য বলা হচ্ছে এই সাধারণ মানুষের পক্ষে এই নির্বিষয় উপলব্ধি অত্যন্ত দুষ্কর, অত্যন্ত দুষ্কর, কঠিন এই পন্থা। এই জন্য বলছেন এই পরবর্তী 5 নম্বর শ্লোকে বলছেন, বা অর্জুন প্রশ্ন করছেন এখন যে ঠিক আছে আপনি 3 নম্বর শ্লোকে বললেন, 2 নম্বর শ্লোকে বললেন যারা আপনার ভক্ত তারা আপনাকে লাভ করেন, তারাই শ্রেষ্ঠ যোগী। আবার 3-4 শ্লোকে বললেন যারা আপনার ভক্ত না নির্বিশেষভাবে তারাও আপনাকে লাভ করেন। তাহলে পার্থক্য কি, পার্থক্য কি? যারা পড়াশোনা করলো, পড়াশোনা তারা পড়াশোনা করে পাশ করলো, যারা পড়াশোনা করলো না তারাও পাশ করলো, তাহলে পার্থক্য কি? একজন 33 মার্কস, পাশ মার্কস 33 তো এখানে নাকি, পাশ মার্কস তো 33, তা 100-এ 33, তা তারা 33 পেয়ে পাশ করেছে আর এটা 100 পেয়ে পাশ করেছে, এই হচ্ছে পার্থক্য। তো এটা পরবর্তী শ্লোকে বলছেন ভগবান, ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহ ভদ্বিরবাপ্যতে। যাদের মন অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের জীবদের কেবল দুঃখই লাভ হয়। গীতার গান, কিন্তু এই মাত্র ভেদ জান উভয়ের মধ্যে ভক্ত পায় অতি শীঘ্র আর কষ্টে সিদ্ধে, অব্যক্ত আসক্ত সেই বহু ক্লেশ তার অব্যক্ত যে গতি দুঃখ দেহির অপার। তারা অনায়াসে পাচ্ছে, বিনা কষ্টে পাচ্ছে, আর তাদেরকে অনেক অনেক কষ্ট করার পর তারা সেখানে উপনীত হতে পারছে, কিন্তু অনেক দুঃখ লাভ করার পর তাও তারা পূর্ণভাবে পাচ্ছে না। কেন পাচ্ছে না পূর্ণভাবে, সে কথা ভাগবতে ব্যাখ্যা করছেন। দ্বেষাদ গোপ্যা কামাদ ভয়াত কংস দ্বেষাদ চৈদ্যাদয়ো নৃপঃ সম্বন্ধাদ বিষ্ণয়ো স্নেহাদ যুয়ম ভক্তা বয়ম বিবহ। ষষ্ঠ স্কন্ধে ব্যাখ্যা করছেন, শুরুতে সপ্তম স্কন্ধে ব্যাখ্যা করছেন যে কারা কারা ভগবানকে লাভ করেছেন, লিস্ট তালিকা দিচ্ছেন। গোপীরা লাভ করেছেন কামের দ্বারা, ভয়াত কংস লাভ করেছেন ভয়ের দ্বারা, শিশুপাল লাভ করেছেন দ্বেষের দ্বারা, দ্বেষাদ চৈদ্যাদয়ো নৃপঃ সম্বন্ধাদ বৃষ্ণয়ো, যারা বৃষ্টি বংশ যদুবংশ তারা লাভ করেছেন কিসের দ্বারা, সম্বন্ধের দ্বারা। যুয়ম ভক্তা, আর আমাদের মতো ভক্তরা তারা ভগবানকে ভক্তির দ্বারা লাভ করেছেন। নারদ মুনি বলছেন, তালিকা দিচ্ছেন কারা কারা ভগবান কিভাবে লাভ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ভালো করে তালিকা দিচ্ছেন কারা কারা ভগবানকে লাভ করেছেন, কিন্তু এখানে এই তালিকাটা দেখুন কিরকম তালিকা, গোপীদের বলা কথা বলা হচ্ছে, গোপীরা ভগবানকে লাভ করেছেন, কংস লাভ করেছেন, শিশুপাল লাভ করেছেন, পাণ্ডবেরা লাভ করেছেন, বিষ্ণুরা লাভ করেছেন, নারদমুনি আদি ভক্তরা লাভ করেছেন, সবাই এক তালিকার মধ্যে আছেন। তো গোপীদের সাথে কংসের তুলনা করা হচ্ছে এখানে, এটা কী ব্যাপার, কীভাবে হতে পারে? শিশুপালের তুলনা করা হচ্ছে, গোপীরাও লাভ করেছেন, কংসও লাভ করেছে, শিশুপাল, তার পার্থক্য কী, পার্থক্য কী? সম্মান, সরকার রাষ্ট্রপদক প্রদান করছে বা একটা পদক দিচ্ছে, যে ভালো নাগরিক তাকেও দিচ্ছে, আবার যে চুরি করেছে তাকেও প্রদান করছে, জেলখানা থেকে চোরকে বের করেও দিচ্ছে, পার্থক্য কী তাহলে এখানে? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জন্য সেখানে বলছেন যে না, পার্থক্যটা হচ্ছে কি, তাদের গতির মধ্যে পার্থক্য, তারা কি গতি কীভাবে লাভ করেছে ভগবানকে। এখানে আছে ব্রহ্ম পরমাত্মা ভগবান, সে কংস শিশুপাল আদি যারা অসুরেরা ছিল, ভয়ের দ্বারা বা দ্বেষের দ্বারা তারা ভগবানকে ব্রহ্মস্বরূপ লাভ করেছে, ব্রহ্মরূপে লাভ করেছে, একদম ভগবান স্বরূপে লাভ করতে পারেনি, তারা ব্রহ্মজীবিতে লীন হয়েছিল। কিন্তু গোপীরা ভগবত স্বরূপ লাভ করেছেন, সেটার মধ্যেও আবার তারা মাধুর্য রসে, সেই সর্বোচ্চ রসে ভগবানকে লাভ করে, এটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, ভক্তরা ভগবান রূপে লাভ করেছেন, কারণ সেখানে পার্থক্য রসের মধ্যে পার্থক্য। প্রথমত অসুরদের সাথে ভক্তের কি পার্থক্য, একটা দুটা ক্যাটাগরি করি আমরা, একটা হচ্ছে অসুর কংস শিশুপাল, আরেকটা ক্যাটাগরি হচ্ছে পাণ্ডবেরা, বৃষ্ণিরা, যদুরা, নারদমুনি, রাধারানী, গোপীরা, তারা হচ্ছেন একটা গ্রুপ, এরা একটা একটা গ্রুপ, এরা ব্রহ্ম লাভ করেছে, তারা ভগবানকে লাভ করেছে। এখন আবার এই গ্রুপের মধ্যে আবার পার্থক্য করি বিভিন্ন রসের মধ্যে, শান্তরস, দাস্যরস, সক্ষরস, বাৎসল্যরস, মাধুর্যরস, গোপীরা সর্বোচ্চ রসে লাভ করেছেন। ঠিক যেরকম আমরা বলতে সাধারণভাবে বলতে পারি, এই রুমে মায়াপুরের ভক্তরা বসে আছেন, ইসকন মায়াপুরের ভক্তরা, স্থানীয় ভক্তরা এই চৈতন্য ভবন মায়াপুর ইনস্টিটিউট প্রথম রুম ক্লাসরুমে বসে আছেন, এক কথায় বলে দিলাম। তারপরে ক্যাটাগরি করি না, এখানে প্রভুরা আছেন, মাতাজিরা আছেন, দুটা ক্যাটাগরি। প্রভুদের মধ্যে আবার দুটা ক্যাটাগরি, কেউ গৃহস্থ আছেন, কেউ ব্রহ্মচারী আছেন। আবার ব্রহ্মচারীদের মধ্যে দুটা ক্যাটাগরি, কেউ সিনিয়র ভক্ত, কেউ জুনিয়র ভক্ত আছেন। আবার ক্যাটাগরি করি, কেউ সংকীর্তনের ভক্ত আছেন, কেউ জাগ্রত শাস্ত্রমের ভক্ত আছেন, কেউ ইউথ ফোরামের ভক্ত আছেন, কেউ সমাধির ভক্ত আছেন, সেটুকু ক্যাটাগরি করতে পারি আমরা। বিভিন্নভাবে স্পেসিফিক্যালি আমরা যাচ্ছি, একইভাবে সাধারণভাবে বলতে গেলে এই সমস্ত ব্যক্তিরা ভগবানকে লাভ করেছেন, এই এই তালিকার ভক্তরা ভগবানকে লাভ করেছেন। কারণ ভক্তির মধ্যেও সর্বোচ্চ, সে কাম মানে প্রেমকে বলা হচ্ছে, কিন্তু যেহেতু এখানে আচার্যরা বলেন কেন কাম বলা হচ্ছে, কারণ যেহেতু প্রেম মানে কি আমাদের ধারণা নেই, এই জন্য ওইটাকে একটা বুঝানোর জন্য আমাদের কাম বলা হচ্ছে এখানে, কিন্তু আসলে প্রকৃত প্রেম না, ভক্তির স্তরে প্রেম হচ্ছে সর্বোচ্চ স্তর। ওইটার মধ্যে আবার যেমন বললাম জেনারেল ক্যাটাগরি, ভক্তিমান জেনারেল ক্যাটাগরি, সাধারণ একটা ক্যাটাগরি ভক্তির দ্বারা লাভ করেছেন, কিন্তু ভক্তির মধ্যে কোন স্তরের ভক্তি সেটা বোঝানোর জন্য প্রেম বোঝানো হচ্ছে, বা ভক্তির ফল হচ্ছে প্রেম, ভক্তিরও ফল হচ্ছে প্রেম। যদি আমরা বলতে পারি ভক্তি হচ্ছে অভিধেয়, প্রেম হচ্ছে প্রয়োজন, সেটা সেভাবে বলতে পারি, বা যদি ভক্তিকে প্রয়োজন রূপে যদি ধরি আমরা, সেটার মধ্যেও সর্বোচ্চ ভক্তি চৈতন্য চরিতামৃতের প্রথমে যে সক্ষ দাস্য বাৎসল্য মাধুর্য প্রেম, তো প্রেমের মধ্যে আবার কি ভাব মহাভাব আরও চার পাঁচটা সেখানে বলা হচ্ছে। বিধিভক্তির স্তরে না, এটা কি কোথায় বলা আছে বিধিভক্তির স্তরে পরমাত্মা লাভ করেন? হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ পরমাত্মা না, তো পরমাত্মা মানে হৃদয়স্থিত পরমাত্মা বলা হচ্ছে। হ্যাঁ, তো বৈকুণ্ঠ গেলে এটা পরমাত্মা, এটা এটাও ভগবান উপলব্ধি। হ্যাঁ, সেটাই সেটাই ভক্তির মাধ্যমে যাচ্ছে। সেটাই তো, যারা জ্ঞানের মাধ্যমে ব্রহ্ম উপলব্ধি করা যায়, বা যারা অসুরেরা তারা ব্রহ্মে লীন হচ্ছেন, পরমাত্মা ধ্যানের মাধ্যমে তারা পরমাত্মাকে লাভ করছেন, আর ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করেন, তো ভগবানকে লাভ করেন মানে কি, বৈকুণ্ঠে যাওয়া ভগবানকে লাভ করা, আবার গোলক বৃন্দাবন যাওয়া ভগবানকে লাভ করা। তো এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, ভগবানকে লাভ করছেন। তারপরে না ভগবান কীভাবে লাভ করছেন, বৈকুণ্ঠে যাচ্ছেন না গোলকে যাচ্ছেন, সেখানে আরও গভীর ক্যাটাগরি করছেন, মানে আরও ভাগ 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 করছেন। তো সেখানে যাওয়ার পর না তারা কেউ এই দাস্যরসে বিধিভক্তির মাধ্যমে বৈকুণ্ঠে যাচ্ছেন, ঐশ্বর্য মিশ্রিত ভাব ঐশ্বর্য মিশ্রিত ভক্তির মাধ্যমে বৈকুণ্ঠে যাচ্ছেন, আর মাধুর্য ভাবের মাধ্যমে বা তারা আরও উন্নত ঐশ্বর্যবিহীন ঐশ্বর্যবিহীন ভক্তির মাধ্যমে তারা গোলক বৃন্দাবনে যাচ্ছেন। প্রথমত সাধারণ সাধারণ ক্যাটাগরি বলতে, তারপরে স্পেসিফিক করি কালী আরও বিশেষভাবে বলতেন সেটা। যেমন স্কুলে এরকম দেওয়া হতো গ্রেড, যে যেটা বললাম 33 পেলেও পাশ, আর যে 199 পেয়েছে সেও পাস, দুজনে দুজনকে পাশ ধরা হবে। কিন্তু কীভাবে পাশ, উনি কোন গ্রেড পেয়ে পাশ করেছেন, সি বা ডি গ্রেড পেয়ে পাশ করেছেন, আর তিনি এ প্লাস গ্রেড পেয়ে পাশ করেছেন। সেখানের মধ্যে 80 উপরে পেলে কি বলা হয় এটাকে, হ্যাঁ স্টার মার্ক। তো 80 উপরে যে 81 পেয়েছে সেও স্টার, আর 99 পেয়েছে সেও স্টার। সাধারণ জ্ঞান বলতে স্টার পেয়েছেন, কিন্তু স্টারের মধ্যে কি 99 পেয়ে বা 100-এর মধ্যে 100 পেয়ে তিনি স্টার করেছেন। এই হচ্ছে পার্থক্য, গোপীরা 100-এর মধ্যে 100, আর যারা অন্য সক্য দাসরসে তারা 81-82 এরকম করে শুরু করেছেন, সেরকম স্টার পেত। এই জন্য সাধারণ অর্থে ক্ষেত্রে সবাই স্টার এইভাবে বর্ণনা করে। তো এখানেও এটা বর্ণনা করা হচ্ছে, তারাও ভগবানকে লাভ করবেন, অব্যক্তাহী গতির দুঃখ তারাও লাভ করবেন, কিন্তু এরা অনেক অনেক দুঃখের পরে, এবং তারা সরাসরি ভগবানকে লাভ করতে পারবেন না। এটাই হচ্ছে মূল পার্থক্য। তো যে সমস্ত অধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত নির্বিশেষ তত্ত্ব জানার জন্য প্রয়াসী, তাদের বলা হয় জ্ঞানযোগী। এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন, তারা হচ্ছেন ভক্তিযোগী। দুটোর মধ্যে পার্থক্য, এখানে সগুণ ও নির্গুণ উপাসনার মধ্যে উপাসনা বলা হচ্ছে। বৈদিক শাস্ত্রে সগুণ ও নির্গুণ উপাসনার উল্লেখ পাওয়া যায়। মন্দিরে ভগবানের শিবিগ্রহের যে উপাসনা তা হচ্ছে সগুণ উপাসনা, কেননা জড় গুণাবলীর দ্বারা ভগবান প্রকাশিত হয়েছেন, কিন্তু ভগবানের রূপ যদিও পাথর কাঠ অথবা তৈলচিত্র আদি জড়গুণের দ্বারা প্রকাশিত হয়, প্রকৃতপক্ষে তা জড় নয়। সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব। এটা জড়গুণ মনে হলেও কিন্তু জড় নয়, এটা এটা হচ্ছে অপ্রাকৃত তত্ত্ব। যেমন প্রভুপাদ ঈশোপনিষদে ব্যাখ্যা করছিলেন, যুক্তি দিচ্ছিলেন, কি বলছিলেন যে আমরা বলছি এটা জড়, কাঠ পাথরের বিগ্রহ জড়। তো ভগবান যদি সব কিছু সৃষ্টি করতে পারেন, ভগবানই কাঠপাথর সৃষ্টি করেছেন, তো ভগবান যদি চিন্ময় তত্ত্বকে ভগবান সৃষ্টি করেছেন, জড় তত্ত্বকে ভগবান সৃষ্টি করেছেন, তো ভগবান যদি দুটোর সৃষ্টিকর্তা হন, তাহলে ভগবান চাইলে যে কোনো একটা কারেক্টারে পরিণত করতে পারেন, ভগবান চাইলে জড়কে চিন্ময় করতে পারেন, চিন্ময়কে জড় করতে পারেন। তাহলে ভগবান যদি চান ভগবানই কাঠ পাথরের বস্তুকে তিনি চিন্ময় করতে পারেন, তাতে দোষের কী আছে? হ্যাঁ মানছি এটা হচ্ছে কাঠ পাথর, এটা হচ্ছে জড় বস্তু, মাটি হচ্ছে জড় বস্তু, কিন্তু ভগবান চাইলে সেই কাঠ পাথর রূপে জড় বস্তুকে তিনি চিন্ময় করতে পারেন, সমস্যাটা কি আছে এখানে? হ্যাঁ তো এই জন্য তাকে সমস্যা নেই, ভগবান করেছেন এটা, বাস। উদাহরণ দিচ্ছেন এখানে সেই পোস্ট অফিসের ডাক বাক্সের উদাহরণ দিচ্ছেন, বাইরে আগে পোস্ট অফিসের ডাক এখনো মনে আছে ওই যোগপীঠের সামনে পোস্ট অফিস ডাক বাক্স আছে না, একটা কাজ করছে এরকম, এখানে ফাংশন করছে, ওইটা চালু আছে, যাই হোক। তো এরকম যারা আছে পোস্ট অফিসে ভরে দিন, আমার ছোটোবেলায় আমি দেখেছিলাম এরকম পোস্ট অফিস, বাকি ওখানে যে চিঠি ঢালুন চলে যাবে এটা। তো কিন্তু আমি যদি আমার ঘরের মধ্যে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিই, আমার ঘরের মধ্যে একটা বাক্স নিলাম, বাক্সের মধ্যে একটা চিঠি ঢুকিয়ে না চলে যাবে স্থানে, সেজন্য অনুমোদিত নয় পোস্ট অফিস দ্বারা, সরকারের দ্বারা। সেজন্য উদাহরণ দেওয়া হচ্ছে ভগবান তার অর্চ বিগ্রহ রূপে তিনি অনুমোদন করেছেন। প্রকৃত কোন কোন বিগ্রহ আমরা আরাধনা করি, আমাদের মন গোড়া বাজার থেকে একটা পুতুল কিনলাম, আমরা একে ভগবান বলে আরাধনা করলাম, এরকম না। বরং ভগবান যে সচ্চিদানন্দ রূপে এসছেন, আগে রূপ প্রকাশ করেছেন, কেন প্রকাশ করেছেন ভগবান? তার ভক্তের সন্তুষ্টি বিধানের করার জন্য। ত্বম ভক্তি যোগ পরিভাবিত হৃৎসরোজে আসে সুতেক্ষিত পথো ননুনাথ পুংসাম, ইয়দ্যধ্যায়তে উরুগায় বিভাবয়ন্তী, ইয়দ্যধ্যায়তে উরুগায় বিভাবয়ন্তী, যে যে রূপ ভক্তরা কল্পনা করেন ভগবানের, ভগবান সেরূপ রূপ গ্রহণ করে আসেন। ভক্ত মানে আমাদের কথা না যে আমি একটা রূপ কল্পনা করলাম ভগবান এরকম চলে আসবে, এরকম না। ভক্তরা ভগবান নিত্যরূপই কল্পনা করে থাকেন। শ্রীবিগ্রহ, প্রতিমা, পুতুল আমি কোথাও পড়িনি কিন্তু আমরা স্পেকুলেশন করছি। পুতুল মানে বলতে পারে যে সাধারণ একটা কিছু একটা রূপ বানানো, পুতুল সাধারণ একটা রূপ পুতুল। আর শ্রীবিগ্রহ বা প্রতিমা বলতে পারি, প্রতিমা শ্রীবিগ্রহের মধ্যে কোনো পার্থক্য আছে কি? তুমি সাক্ষাৎ প্রজন্য নন্দন, সেরকম বলতে পারি আমরা, বা ভগবানের এটাকে প্রতিমাও বলা যায়। কিন্তু যেহেতু বলছে প্রতিমা না হলে সাক্ষাৎ, প্রথম এটা শব্দ হিসেবে প্রতিমা ইউজ করা যায়, সমস্যা নেই। প্রতিমা আর শিবিগ্রহের মধ্যে তেমন পার্থক্য নেই। পুতুল, এটাই হচ্ছে পার্থক্য। পুতুলটা হচ্ছে কি, এক সাধারণ বাক্স, ওই বাক্সের মধ্যে চিঠি ঢুকালে ওটা যাবে না। আর শিবিগ্রহটা হচ্ছে পোস্ট অফিসের অনুমোদিত ডাক বাক্স, কেননা ওটা সরকার অনুমোদন করেছেন, সাধারণ শাস্ত্রের বিধান অনুযায়ী এটা প্রতিষ্ঠা করা হয়েছে। ভগবান এরকম রূপ অনুমোদন করেছেন। ইয়দ ইয়দ্ধিয়ায়তে উরুগায় বিভাবয়ন্তী তত্তদ বপু প্রণয়সে সদ অনুগ্রহায়, ভক্তকে অনুগ্রহ করার জন্য ভগবান এই এই রূপ ধারণ করে এসেছিলেন, এই জন্য বলা হচ্ছে এটাকে ভগবানের শ্রীবিগ্রহ, অনুমোদিত রূপসমূহ। এটা হচ্ছে নির্বিশেষবাদীদের পন্থা, তারা যে এই ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেন তাতে পরিণামে যে তাদের পরমতত্ত্বের উপলব্ধি হবে তার কোনো নিশ্চয়তা নেই, নাও হতে পারে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু সবিশেষবাদীরা কোনো রকম বিপদের ঝুঁকি না নিয়ে, কোনো রকম ক্লেশ অথবা দুঃখ স্বীকার না করে পরমেশ্বর ভগবানের শ্রীচরণারবিন্দের সান্নিধ্য লাভ করেন, লাভ করেন। শেষের দিকে বলছেন সেজন্য ভক্তদের পন্থা হচ্ছে এরকম, ভক্তদের পন্থা, ভক্তিযোগের পন্থা শুরুতেও আনন্দের, শেষেও আনন্দের, শুরুতেও আনন্দ, শেষেও আনন্দের, এরকম আনন্দের পন্থা কি হতে পারে? অত শ্রীকৃষ্ণ নামাদি নভাবে গ্রাহ্যম ইন্দ্রিয়ের সেভেন মুখে হি জিহ্বা দৌ স্ময়মেবে সুরত্বদ, কি পন্থাটা কি? জিহ্বার দ্বারা সেবা করতে হবে। কীভাবে সেবা করতে পারে, করতে হবে খাওয়ার বলা, খাওয়ার বক বক করে বাস। তো খেতে কি কোনো সমস্যা আছে, কথা বলতে কোনো সমস্যা আছে? পুরো আমরা খেতে চাই, কথা বলতে চাই, খান প্রসাদ গ্রহণ করুন জিহ্বা দিয়ে, আর জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা বলুন, কৃষ্ণ নাম উচ্চারণ করুন, সহজ পন্থা। সেবন মুখে এই জিহ্বা দৌ স্বয়ং এবার সুরত, তাহলে ভগবান স্বয়ং সেই ভক্তের হৃদয়ে প্রকাশ হবেন জিহ্বার দ্বারা সেবা করার জন্য বলা হচ্ছে। এর মতো সহজ পন্থা আর কি হতে পারে? কিন্তু যারা নির্বিশেষবাদের পন্থা, জ্ঞানের পন্থা, তারা সেই জিহ্বাকে দমন করতে চায়, জিহ্বা কাজ তারা কথা বলা বন্ধ করে দেবে, খাওয়া বন্ধ করে দিতে চায় তারা, কিন্তু এটা সহজ পন্থা না। এই জন্য ভাগবতমের একাদশ স্কন্ধে উদ্ধব গীতায় ভগবান বলছেন উদ্ধবের কাছে যে হে উদ্ধব, আমার ভক্তরা সব থেকে বুদ্ধিমান। কেন বুদ্ধিমান? তিনি বলছেন যে সেই শ্লোকে এষ বুদ্ধিমতাম বুদ্ধির মনীষা চ মনীষিণাম ইয়ৎ সত্যম অমৃতে নেহ মর্তে নাপ্নোতি মামৃতম। তিনি বলছেন তারা হচ্ছে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে বুদ্ধিমান, সব সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। মনীষা চ মনীষী, সমস্ত জ্ঞানীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। কেন না? তো আচার্যরা ব্যাখ্যা করছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন কেন এই কথার মানে কি, সব থেকে বুদ্ধিমান ব্যক্তি কারা? সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে মনে করেন ব্যবসা করছে, কেউ ব্যাপার করছে, তাহলে সবথেকে বুদ্ধিমান ব্যাপারীকে যে এক টাকা ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে এক টাকা, কিন্তু লাভ করছে কত টাকা? 1000 টাকা, সে হচ্ছে বুদ্ধিমান, ঠিক না? 1 টাকা বিনিয়োগ করে তার বিনিময়ে 1000 টাকা লাভ করছে, বুদ্ধিমান ব্যক্তি। তারপর সে করছে কি না, সাধারণভাবে ঠিক আছে, সেও তো করতে পারে, সে হয়তো কাউকে লোককে ঠকাতেও পারে, মানুষকে ঠকিয়েও 1 টাকা দিয়ে 1000 টাকা নিয়ে নিতে পারে, কিন্তু বলছে না, এর থেকে আরও বেশি বুদ্ধিমানকে যে একজন চালাক ব্যক্তির কাছে 1 টাকা বিনিয়োগ করে 1000 টাকা বের করে আনছে, সে হচ্ছে আরও বেশি বুদ্ধিমান। সাধারণভাবে আমি কি করতে পারি, আমি ব্যবসায় লাগালাম 1 টাকা 100 টাকা লাগালাম, আমি ঠকাতেই পারি কাউকে, আমি বলে দিলাম যেটা যেমন এখানকার লোকাল লোকেরা বিদেশিদেরকে ঠকায়, বাঙালিদের জন্য একরকম দাম বলে বিদেশিদের ভক্তরা যখন আসে তো আরও দাম বাড়িয়ে বলি, ঠকাতে পারি, আমি ঠকিয়ে আমি লাভ করতে পারি, এতে কিছু মাহাত্মের কিছু নেই। কিন্তু যদি আমি একজন বাঙালির কাছ থেকে যদি প্রবল, আমি ক্যালকাটা বয়ে, আমি কলকাতার ছেলে, আমাকে ঠকাতে পারবে না, কলকাতার ছেলের কাছে যদি আপনি 1 টাকা বিনিয়োগ করে 1000 টাকা বের করতে পারেন, তাহলে আরও বেশি বুদ্ধিমান। এ হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির সংজ্ঞা। তো ভগবান বলছেন উদ্ধবের কাছে, আমার ভক্তরা কীভাবে বুদ্ধিমান, তারা কি বিনিয়োগ করে, তারা এই দেহটাকে বিনিয়োগ করে, এই দেহের মূল্য কত, হ্যাঁ, তো রাধেশ্যাম প্রভু তার সে ডিওএস কোর্সে বলছে দেহের মূল্য কত বলছিলেন, 110 টাকা না 120 টাকা। যে একজন বিজ্ঞানী এই আমাদের মানুষের দেহের সমস্ত কেমিক্যাল রাসায়নিক পদার্থগুলিকে আলাদা করে ল্যাবরেটরিতে রসায়নগারে তিনি পরীক্ষা করে এটার দাম দেখছেন, বাজারের দাম কত, আমাদের দেহে যে জল আছে, আমাদের দেহে যে অন্যান্য অক্সিজেন কার্বন যে যে বস্তুগুলি আছে, কেটে পটাশিয়াম ক্যালসিয়াম যে পরিমাণ আছে, সেই পরিমাণটুকু তিনি বাজারের দাম কত তিনি যাচাই করছিলেন, সব কিছু মিলিয়ে মোট দাম কত আসে, 120 টাকা 110 টাকা আমাদের দেহের মূল্য। হ্যাঁ, মৃত্যুর পর বা মৃত্যুর মৃত্যু এখন আমাদের দেহের মূল্য দুটুকুই, আত্মাকে যদি বাদ দিই, আমরা যারা আত্মাকে গ্রহণ করে তাদের জন্য দেহের মূল্য 120 টাকা 110 টাকা। তো আমাদের একজন ভক্ত চৌপাটির একজন ব্রহ্মচারী বলছিলেন, তারা পুরীতে এসছে, জগন্নাথ পুরীতে স্নান করছে, সমুদ্রে স্নান করছে, সেই ব্রহ্মচারী করছে, সাঁতার কাটতে কাটতে একটু দূরে চলে গেছে, গিয়ে প্রায় এমন অবস্থা এখন বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে জলের মধ্যে, তখন এই কোস্ট গার্ড যারা আছে তারা গিয়ে একজন গিয়ে দুজন গিয়ে বাঁচিয়েছে, সেই ব্রহ্ম ভক্তকে গিয়ে বাঁচিয়ে নিয়ে এসছে, টেনে নিয়ে এসছে, তো এসছে রেখেছে এখানে, তার জল টল বের করছে, তো এখন বলছে আপনার জীবন বাঁচালাম, কিছু বকশিস দিন আমাদেরকে। তখন সেই ভক্ত করেছে কি, পকেটে 120 টাকা বের করে দিয়েছে, বলছে আপনাকে বাঁচালাম মাত্র 120 টাকা আপনি দিলেন আমাকে, বলছে না আমি রাধেশ্যামপুর বইতে পড়েছি আমার দেহের মূল্য হচ্ছে 120 টাকা, তো তুমি আমার দেহকে বাঁচিয়েছো, ওটার মূল্য হচ্ছে 120 টাকা। তো মূলত ভগবান বলছেন কি, এই জড়দেহের মূল্য কতটুকু, তো আমার ভক্তরা এই জড়দেহটাকে ইনভেস্ট করে, কি ইনভেস্ট করছি আমরা, জড়দেহকে ইনভেস্ট করছি, আর জড়দেহকে ইনভেস্ট করে আমরা অপ্রাকৃত বস্তু লাভ করতে পারছি, কাকে লাভ করতে পারছি, ভগবানকে লাভ করতে পারছি। আর আমাদের দেহের মূল্য কতটুকু, তেমন কোনো মূল্য নেই, কিন্তু ভগবান বলা হচ্ছে তিনি সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর, তাকে আমরা লাভ করতে পারছি, তিনি আমাদের বশীভূত হয়ে যাচ্ছেন এই জড়দেহকে বিনিয়োগ করার মাধ্যমে, মনটা হচ্ছে জড়, এটাকেও বিনিয়োগ করছি আমরা। তারপরে বলছে, এটা বললাম বুদ্ধিমান ব্যক্তির কাছ থেকে যদি বিনিয়োগ আনতে পারি, তাহলে তো সবথেকে বুদ্ধিমানকে কৃষ্ণ, সবথেকে বুদ্ধিমান হচ্ছেন কৃষ্ণ, তো কৃষ্ণের কাছ থেকে আমরা, কৃষ্ণের কাছে বিনিয়োগ করে আমরা সবথেকে বেশি লাভ করতে পারছি, তাহলে এটা সহজ কথা না। আমরা সাধারণ বোকা লোকের সাথে ব্যবসা করছি না, আমরা বোকা লোকের কাছ থেকে আমরা আনছি না টাকাটা, আমরা কৃষ্ণের কাছে এই জড়দেহটাকে বিনিয়োগ করে ইনভেস্ট করে আমরা কৃষ্ণকে লাভ করতে পারছি, সব থেকে অপ্রাকৃত বস্তু লাভ করতে পারছি। তাই ভগবান বলছে আমার ভক্ত হতে সব থেকে বেশি বুদ্ধিমান, আমার ভক্ত হতে সব থেকে বেশি জ্ঞানী। তো আমরা জড়দেহকে বিনিয়োগ বলতে কি বোঝানো হচ্ছে, তো ভগবান বল জড়দেহকে বিনিয়োগ মানে বোঝানো হচ্ছে না, তারা তাদের কানের দ্বারা আমাকে শ্রবণ করেন, জিহ্বার দ্বারা আমার কথা কীর্তন করেন, চোখের দ্বারা আমাকে দেখেন, তারা স্পর্শ ইন্দ্রিয়ের দ্বারা আমাকে বা আমার ভক্তদেরকে স্পর্শ করেন, আমার সেবা করেন, বাঘ পানি ভাত উপস্থিত প্রত্যেক কিছু দ্বারা আমার সেবা করেন, তারা পায়ের দ্বারা তারা আমার মন্দিরে হেঁটে যান, সবই মনঃকৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈ কুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দিরে মার্জনাদিষু শ্রুতিম চকারোচ্চুত সৎকথোদয়ে, তারা মনের দ্বারা আমার কথা চিন্তা করেন। তো এই হচ্ছে ভগবানের ভক্তিতে আমাদের দেহ বিনিয়োগ মানে হচ্ছে এটা। তো বলা হচ্ছে এর জন্য ভক্তরা সব থেকে বুদ্ধিমান, কারণ ভক্তরা এই জড়দেহটাকে বিনিয়োগ করে সর্বোচ্চ অপ্রাকৃত তত্ত্ব সমস্ত ঐশ্বর্য সমন্বিত ভগবানকে লাভ করতে পারেন। এই জন্য ভগবত ভক্তি হচ্ছে সব থেকে সহজ পন্থা, ভগবত ভক্তিতে যেমন ওই গল্পটা বলছিলাম প্রভুপাদের, প্রভুপাদ রিপোর্টার জিজ্ঞেস করেছিল যদি ভগবান না থাকেন তাহলে কি হবে আপনাদের, যারা ভগবান যদি ভগবান না থাকে কি হবে, প্রভুপাদ বলছেন যদি ভগবান নাও থাকেন কমপক্ষে আমরা একটা ভালো জীবনযাপন করছি, আনন্দের জীবনযাপন করছি, আমরা ভালো প্রসাদ পাচ্ছি, ভালো ভালোভাবে নিদ্রা করছি, আমরা আহার নিদ্রা ভালো করে হচ্ছে, আমরা সারাদিন আমরা নৃত্য কীর্তন করছি, আনন্দ উপভোগ করছি, পার্টি করছি, তাই ভগবান না থাকলেও আমরা কমপক্ষে ভালো জীবন যাপন তো করেছি, আর ভগবান থাকলে তো ভগবানকে পাবোই আমরা। তোমার কথা চিন্তা করে দেখো, তুমি ভালো করে আনন্দ উপভোগ করতে পারলে না, আর যদি অন্তিমে ভগবান যদি জানো ভগবান আছেন তাহলে কি হবে তোমার, নির্বিশেষবাদীরা তারা ভালো করে জীবনটাকে তারা এরকম আনন্দও পাচ্ছে না, আর যদি অন্তিমে ভগবানকে না পায় তাহলে বলো আমও গেল, ছালাও গেল, সে ইয়েটাও গেল, তো এই জন্য দুটো দুদিক থেকে তাদের লস, কিন্তু ভক্তদের দুদিক থেকেই লাভ। এ হচ্ছে এর জন্য বলা হচ্ছে ভক্তরা সব থেকে বুদ্ধিমান এবং ভক্তিযোগের পন্থাটা সব থেকে সহজে লাভ করা যায়। এমনকি বলা হচ্ছে পরবর্তীতে বলা হচ্ছে যদি সেই জ্ঞানযোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার আধ্যাত্মবিদ সর্ব কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগে আসতে পারে, জ্ঞানযোগীরা হয়তো ভক্তিযোগে আসতে পারে ভক্তের কৃপায়, কিন্তু সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। কিন্তু ভক্তিতে আসলেও তার সেই দীর্ঘদিনে সাধনা করেছে নির্বিশেষবাদ ওম বা নির্নিরাকার সেটা তার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি তার পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না, ধারণা ত্যাগ করতে পারেন না। আমাদের ভক্তিযোগের পন্থা মানে কি, প্রত্যেকটা কিছু হচ্ছে সবিশেষ, সব কিছু হচ্ছে সবিশেষ। একজন সিনিয়র ভক্ত বলছে আরেকজন ভক্ত করছিল কি বাথরুমে স্নান করছিলেন ব্রহ্মচারী, তো তিনি জল পড়ছে শাওয়ার থেকে বা ট্যাপ থেকে, ওই ওই বালতিটা সরাবেন, সরাবেন আর সরিয়ে আরেকটা বালতি আনবেন, বালতি আনবে, তিনি পা দিয়ে লাথি মেরেছেন, পা দিয়ে লাথি মেরে ওই বালতি সরিয়ে আরেকটা বালতি নিয়ে এসছেন। তার একজন দেখে বলছে তুমি কি ভক্তিযোগ অনুশীলন করছো না তুমি নির্বিশেষবাদ অনুশীলন করছো, তো বলছে ভক্তিযোগে আমরা সবিশেষবাদ, এখানে আমরা সব কিছুকে ভগবানের সেবায় যুক্ত করি, এখানে আমরা পা দিয়ে কোনো কিছু করি না। তোনের সময় কি আমরা যেমন চাটাইটা আছে চাটাইটা আমরা পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিলাম, বলেছে না সেটাও করা ঠিক না, হাতটা ব্যবহার করুন, সব কিছুকে আমরা সম্মান প্রদর্শন করি, এটাই হচ্ছে সবিশেষবাদ। মানে আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এরকম, অনুশীলনটা হচ্ছে এরকম, আমাদের ধারণাটা হচ্ছে এরকম, সব কিছু সবিশেষবাদ, চিন্ময় ধাম লতা পাথা গাছ সব কিছু সবিশেষ, আমরা ধামে আছি, পশু পাখি গাছপালা সব হচ্ছে সবিশেষ, নির্বিশেষ বলে আমরা গ্রহণ করি না। যখন কেউ নির্বিশেষবাদ থেকে ভক্তিতে সবিশেষবাদে আসে তখন তার জন্য না কঠিন এটা, এটাকে গ্রহণ করা কঠিন হয়ে যায়, এটাই ভগবান এখানে বর্ণনা করছেন। সেটাই সেটাই আমরা করছি সারা শরীরের শরীরের সেটাই সেটাই ওইটাই বলা হচ্ছে যে পা দিয়ে মানে যে ইন্দ্রিয়ের যে কাজ হচ্ছে ওই ইন্দ্রিয়ের ওই কাজ দিয়ে আমরা ভগবানের সেবা করব, ওই ইন্দ্রিয়ের ওই কাজ আমরা জড় কাজ না করে ভগবানের সেবা যুক্ত করব, এটাই হচ্ছে ভক্তিযোগ, এটাই হচ্ছে ভগবানের সেবায় লাগানো, পা দিয়ে ভগবানের মন্দিরে যাওয়া বা পা দিয়ে আমরা পায়ের যে কাজটা আছে আমরা জড় কাজে না ব্যবহার করে ভক্তিযোগের কাজে যুক্ত করা, হাতের কাজ দিয়ে আমরা জড় কাজ না করে ভক্তিযোগের কাজে যুক্ত করা। সেটাই ওই ওই সেটাই প্রভুপাদ বলছেন এখানে, এই তাৎপর্য দেখুন বা ওই অনুচ্ছেদ চার নম্বরে যে জ্ঞানযোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার আধ্যাত্মবিদ কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগের পথে আসতে পারে, কোনো ভক্তের কৃপায় আসতে পারেন তারা, যেমন আপনি যেটা উদাহরণ বললেন খুব সুন্দর শ্যামানন্দ প্রভুর কৃপায় সেই ব্যক্তি এসেছিলেন, সেভাবে তারা আসতে পারেন, কিন্তু তারা আসলেও তার পক্ষে এটা অনেক কষ্টকর হবে, অতি সহজে তারা ভক্তি ভক্তি গ্রহণ করতে পারেন না, তাদের ব্যতিরেক চিন্তা বলা হচ্ছে, ব্যতিরেক চিন্তা মানে কি এই অভিন বা ভিন্ন চিন্তাটা আলাদা চিন্তাটা তাদেরকে দূরে সরিয়ে রাখবে, ভগবান নির্বিশেষ সব কিছু নির্বিশেষ এই চিন্তাটা দূরে সরিয়ে রাখবে।
যারা
যেমন একজন ভক্ত বলছেন, প্রচার করছেন, কিছু ভক্তরা বলছে এরকম, তারা ঠিক আছে প্রভু আমি জপ করবো, কিন্তু এতদিন ধরে আমি ছোটবেলা থেকে আমি করে আসছি, কিছু প্রতিদিন সকালে কিছু মন্ত্র পাঠ করি, কালীর মন্ত্র, দুর্গার মন্ত্র, শিবের মন্ত্র, সব মন্ত্র পাঠ করতে, এগুলো আমি ছাড়তে কীভাবে ছাড়তে পারবো? তো হরে কৃষ্ণ জপ করছি, এগুলোও করছি, ওই জন্য সেটাই। শ্লোক 6-7, ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরঃ অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম যে আমার সম্বন্ধেতে সবকর্ম করে আমার স্বরূপ এই নিত্য ধ্যান করে জীবন যে মোরে সপি আমাতে আসক্ত অনন্য সে ভাব ভক্তি তাহাতে অনুরক্ত তাহে অনুরক্ত সে ভক্তকে মৃত্যুরূপ এ সংসার হতে উদ্ধার করিব শীঘ্র জানো ভালো মতে। অনুপাতটা বলুন, আগের কথা এখানে স্পষ্ট করে বলছেন, অর্থাৎ এই ভক্ত আর জ্ঞানীর মধ্যে পার্থক্যটা কি আর স্পষ্ট করে বলছেন যে অভক্ত বা জ্ঞানীরা তারা অনেক কষ্টের ফলে ক্লেশ অধিকতর স্থেষাম লাভ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমার ভক্তরা অচিরেই মৃত্যুময় সংসার থেকে মৃত্যু সংসার সাগরা তেষাম সমুদ্ধর্তা অতি সহজে তাদেরকে আমি উদ্ধার করি এখান থেকে মৃত্যু সংসার সাগরা। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে যে ভক্তরা অত্যন্ত ভাগ্যবান, সেজন্য ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। সরল পন্থা, এমনকি হরিনাম চিন্তামণি প্রেম বিবর্ত গ্রন্থে ব্যাখ্যা করা হচ্ছে যে হরিনামটা এত সরল বা হরিনামের মাধ্যমে এত কৃপা করছে, কেন এত কৃপালু বলা হচ্ছে ভগবানকে নাম রূপে? প্রেম বিবর্তে মনে বলা হচ্ছে না যে হরিনাম কেউ সহজে উচ্চারণ করতে পারে, কীর্তন করতে পারে, আর যদি সে মুখ নাও থাকে বা সে যদি বধির হয়, যদি বোবা হয়, তাহলে সে করতে পারে, কমপক্ষে শুনতে পারে হরিনাম, মনে মনে চিন্তা করতে পারে, অন্যের কাছ থেকে শুনতে পারে। যদি সে বধির হয় তো কানে শুনতে পারে না, তাহলে সে মনে মনে হরিনাম জপ করতে পারে, চিন্তা করতে পারে, মন দিয়ে জপ করতে পারে হরিনাম। আর যদি সে এমনকি কি বলা হচ্ছে অথর্ব হয়, যেমন কেউ কোমাতে থাকেন, আইসিইউতে থাকে, তার মনও কাজ করছে না, তো তখনও বলা হচ্ছে তার কমপক্ষে তার সেই কর্ণেন্দ্রিয় কাজ করে বা সে তখনও সে তার সেই চেতনা থাকে, তখন যদি কেউ হরিনাম করে শুনতে পারে, তো হরিনামের এত মাহাত্ম্য বা কৃপা প্রদান করছেন, বিশেষ বিশেষ শক্তি প্রদান করছেন, এত ছাড় দেয়া হচ্ছে ভক্তের কাছে হরিনামের মাধ্যমে। নয়ামি পরমম স্থানম অর্চিরাদি গতিম বিনা গরুরস্কন্ধমা রোপ্যম যথেচ্ছম অনিবারিত, বরাহ পুরাণে বলা হচ্ছে। অর্থাৎ অপ্রাকৃত লোকে প্রবেশ করার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে হয় না, পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান। এখানে সুস্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করছেন, ভগবান ত্রাণ করেন। শিশুকে যেমন তার বাবা মা সর্বতভাবে লালন পালন করেন, তার ফলে সে নিরাপদ থাকে, ঠিক তেমনি ভক্তকে যোগানুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহালোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না। ভক্ত ভগবানের গরুর স্কন্ধে আরোহণ করে বা ভগবান গরুর স্কন্ধে আরোহণ করে ভক্তের কাছে উপস্থিত, এটা কুণ্ডলীলায় দেখেছিলাম আমরা, গজেন্দ্রলীলায়। এমনকি ব্যাখ্যা করা হচ্ছে এরকম, আচার্য বলছেন যে কৃষ্ণ করেছিলেন কি, ভগবান করেছিলেন কি, গরুরের স্কন্ধে করে আসেননি তিনি, গরুরকে তার পিঠে পিঠে করে নিয়ে এসছেন। তো বলছেন গরুর যাচ্ছে, গরুরের স্পিডটা স্লো হয়ে গেছে, এরকম স্পিডে গেলে হবে না, আমার ভক্ত আমার আমাকে চাই, এখন আমার ভক্তের আর্ত হয়ে আছে, আমার ভক্ত আমাকে ডাকছে, তো গরুর খুব স্লো যাচ্ছে, এই জন্য বলছেন গরুর তুমি আমার পিঠে চড়ো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তো ভগবান এত তাড়াতাড়ি আসছেন, গরুরকে তার পিঠে চড়িয়ে তিনি চলে আসছেন দ্রুত। এই হচ্ছে ভক্তের জন্য ভগবানের আকুলতা, ভক্তের জন্য ভগবানের আকুলতা। হ্যাঁ, উনি ভক্ত ছিলেন আগে। সেটাই, যখন জীব ভগবানকে শরণাগতি করে তখনই তো ভগবান আসেন। তো আগে শরণাগত করে, শরণাগতি করেনি, নিজের চেষ্টায় চাইছিল যে ঠিক আছে আমি যুদ্ধ করব, আমার শক্তি দ্বারা আমি এই কুমিরকে আমি হত্যা করবো বা আমি শক্তি দিই। যখন ধীরে তখন বললো না আমি আর করতে পারছি না, অসহায়ভাবে তখন পূর্বজন্মের কথা মনে হলো, সেই শ্লোক তখন সেই শ্লোকগুলি আবৃত্তি করে সমর্পণ করলো তখন। এমনকি মহাভারতে বলা হচ্ছে দ্রৌপদীর ক্ষেত্রে আগে ভগবান আসেননি, দ্রৌপদী প্রথমে করেছেন কি না, বলছে আমার পুত্রীরা আছেন কারণ তারা আমাকে রক্ষা করবেন। ঠিক আছে, তারা রক্ষা করুন তোমাকে, তারা রক্ষা করছেন না, তখন করছেন কি নিজের শারীরিককে ধরার চেষ্টা করেছে, বস্ত্রকে, আমি রক্ষা করবো নিজেকে, সেটাও পারছে না। তখন করছে কি না, ভগবানকে ডাকে, তো এক হাত দিয়ে ধরেছে আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছে ভগবান আসুন, তখন আসছেন না। দুহাত ছেড়ে যখন ভগবানকে পূর্ণ শরণ তখন ভগবান আসছেন। এটা ভগবান আগে বলে দিয়েছেন ক্লিয়ারলি, এটা যে ইয়থামাম প্রবদন্তে যে যেভাবে শরণ গ্রহণ করবে, পূর্ণভাবে যখন শরণ গ্রহণ করবে, অনন্য চিন্তায়ন্ত মাম সর্বধর্মান, সমস্ত ধর্ম পরিত্যাগ, সমস্ত নিজের অর্থাৎ সিদ্ধান্ত এটাই যে নিজের উপরে ভরসা, ভগবানকে ছাড়া অন্য কিছুর উপরে ভরসা ত্যাগ করে, যে ভগবানের উপরে সমস্ত ভরসা অর্পণ করে, আশা অর্পণ করে, তখনই ভগবান রক্ষা করে। গোজন্ডকে আর্তভক্ত বলা হচ্ছে, আর্ত। হ্যাঁ, কি সেটা নিজ চেষ্টা, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমারও ইচ্ছায় আছি নির্ভর করিয়া। কোন ভজনে আছে? তুমি সর্বেশ্বরেশ্বর, তুমি সর্বেশ্বরেশ্বর। বারেকটা ভজন বলছে, এখনো বুঝিনু প্রভু তোমারও চরণ, অশোক অভয় অমৃত, আনকন্ডিশনাল, শর্তহীন, নিঃশর্ত। এই জন্য বলছেন, এরকম বলা করেছিলেন যে কৃষ্ণের শরণ, কৃষ্ণের কন্ডিশন কি, শরণাগত হও আমার কাছে, শরণাগত হবে। আর মহাপ্রভুর কন্ডিশন কি, মহাপ্রভু নিজে আসছেন শরণাগত করছেন, কৃষ্ণ বলে তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমার কাছে শরণাগত, তখন তোমাকে আমি রক্ষা করব। কিন্তু মহাপ্রভু এসে বলছেন না, তুমি তোমাকে শরণাগত কী হবে তা আমি শেখাচ্ছি তোমাকে, তোমাকে আমি শরণাগত করব। এটা এটা মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন। সর্বধর্মের প্রতি এটা ভগবান এখানে করছেন। এখন ঠিক আছে, তাহলে ভগবান শেষ উপদেশ করছেন, কী করা উচিত এখন তোমার, উপদেশ করছেন 8-12 পর্যন্ত উপদেশ প্রদান করছেন। 8-12 পর্যন্ত শ্লোকটা পড়ি আমরা। ময়্যেব মনাধৎস্যা ময়ি বুদ্ধি নিবেশয়া নিবসিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাপ্তুম ধনঞ্জয় অভ্যাসেপ্যাসমর্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থ কর্মাণি কুর্বন মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্সসি অথৈতদপ্য অথৈতদ পশ্যক্তোসি কর্তুম মদ্যোগমাশ্রিতঃ সর্বকর্ম ফলত্যাগম ততঃ কুরু যতাত্মবান শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাচ জ্ঞানাধ্যানাত ধ্যানম বিশিষ্যতে ধ্যানাত কর্ম ফলস্ত্যাগাত ত্যাগাত শান্তির অনন্তরম। শ্রী প্রভুপাদ কৃত গীতার গান আর থেকে, অতএব তুমি এই দ্বিভুজ স্বরূপে এমনও বুদ্ধি স্থির করো ভগবত স্বরূপে, আমার নিত্যরূপে নিত্যযুক্ত হলে অবশ্য পাইবে প্রেম সর্বশ্রেষ্ঠ ফলে, ঊর্ধ্বগতি সেই জানো না করো সংশয় সর্বোচ্চ ফল তাহা কহিনু নিশ্চয়, যদি সে সহজভাবে হও সমর্থ অভ্যাস যোগেতে করো লাভ পরমার্থ, বিধি মার্গে রাগ মার্গে যেবা মরে চায় অচিরাত সে অভ্যাসে লোকে মরে পায়, অভ্যাসে অসমর্থ যদি তুমি হও আমার লাগিয়া কর্মে সদা যুক্ত রও, আমার সন্তোষ জন যে বাক্য হয় জানিও সে মরে প্রাপ্তির উপায়, তাহাতেও যদি তব শক্তির অভাব ভক্তিযোগ আশ্রয়েতে বিরুদ্ধ স্বভাব, তবে সে বৈদিক কর্ম ত্যাজী কর্মফল অবশ্য সাধিবে তুমি যত্নেতে প্রবল, ভক্তিযোগে অসমর্থ যে বা অভ্যাসী ভালো তাহাতে যে অসমর্থ জ্ঞানেতে সুফল, তাহাতে অসমর্থ আত্মচিন্তা শ্রেয় তাহাতেও সমর্থ কর্মযোগ শ্রেয়, কাম্য কর্মে সুখ নাই ত্যাগী উত্তম ত্যাগী শান্তির মূল তাতে নাহি ভ্রম। অনুবাদটা পড়ুন 12 পর্যন্ত। আট, তো এই হচ্ছে 8-12 গুরুত্বপূর্ণ একটা সেকশন, 8-12। এটা আমরা বিরতির পর আলোচনা করব, 7:55 আমরা এসে আসবো। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি সমবেত ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি কৃষ্ণ। তো বিরতির এক পর্যন্ত আমরা শ্রীমদ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ 12 শ্লোক পর্যন্ত পড়লাম, অনুবাদগুলি 8-12 আমরা অনুবাদ পড়েছিলাম। এখন 8-12 পর্যন্ত মূলত ভগবান অর্জুনকে এটাকে বলা হচ্ছে যোগসিদ্ধি, এটাকেও যোগসিদ্ধি বলা হচ্ছে। তো ক্রমান্বয়ে তিনি অর্জুনকে বিভিন্ন পন্থা বিভিন্ন সুযোগ দিচ্ছেন অর্জুনকে, অর্জুন তুমি এটা করো না এটা না করতে পারলে ওটা করো ওটা না করলে ওটা, বিকল্প পন্থা প্রদান করছেন। হ্যাঁ, ভক্তিযোগের সিঁড়ি বলতে পারি আমরা। তো এই সিঁড়িটা উল্টো দিক থেকে শুরু হচ্ছে, উপর থেকে নিচের দিকে নামছেন ভগবান, উপর থেকে নিচে নামছেন। 8 শ্লোকে কি বললেন, আমাতেই মন স্থির করো, আমাতেই বিচার বুদ্ধি নিবিষ্ট করো, বুদ্ধি অর্পণ করো, এবং এই জীবনের পর আমার নিকটেই অবস্থান করবে এতে কোনো সন্দেহ নেই, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই ভগবান বলছেন। তো এখানে ভগবান মূলত বলতে পারি আমরা কেবলা ভক্তি সম্বন্ধে বলছেন, বা এখানে অনন্য ভক্তি সম্বন্ধে এরকম বলতে পারি আমরা ভগবান, অর্থাৎ তুমি মন আমাকে সমাহিত করো, অবিনিবিষ্টভাবে তুমি মনের দ্বারা আমার কথা চিন্তা করো, সেরকম বর্ণনা করছেন। তারপর 9 নম্বর শ্লোকে বললেন, যদি তুমি এরকম করতে সক্ষম না হও, যদি এটা করতে না পারো, তাহলে কি করো, তুমি অভ্যাস করো। অভ্যাস মানে কি? অভ্যাস মানে বোঝাচ্ছেন এটা যে মন বারবার চলে যাবে, মনকে আবার নিয়ে আসো। প্রথমত বলছেন মনটা আমার উপরে স্থির করো, ফিক্স করো, এটা হচ্ছে সর্বোচ্চ প্রথম লেভেল। যদি মনটাকে স্থির করতে না পারো তাহলে মন তো যাবে বিভিন্ন দিকে, তাহলে মনকে বারবার নিয়ে আসার চেষ্টা করো, মনকে দমন করার চেষ্টা করো, এটা হচ্ছে অভ্যাস যোগ। মনকে দমন করার চেষ্টা করো, এটা হচ্ছে অভ্যাস যোগ। আর যদি এটাও করতে সক্ষম না হও তাহলে 10 নম্বর শ্লোকে বলছেন, তুমি আমার জন্য কর্ম করো। এখানে আমার জন্য কর্ম করে প্রতিকর্ম করে বলতে কি বোঝানো হচ্ছে? আমার জন্য কর্ম করতে সিদ্ধ, এটা যেমন 11 অধ্যায়ে শেষ শ্লোকে বলছে মৎকর্ম, ভগবান বলছিলেন মৎকর্মকৃত মৎপরম মৎভক্ত সঙ্গবর্ধিত। মৎকর্ম বলতে কি বলছে? আমার কর্মে যুক্ত হো। আমার কর্মে যুক্ত হো মানে কি বোঝানো হচ্ছিল এখানে? যে ভগবানের জন্য কর্ম করা, যারা ভগবানের জন্য সরাসরি কর্ম করার চেষ্টা করে, যেমন কেউ অর্থ সংগ্রহ করতে পারে ব্যবসায়ী বা জাগতিকভাবে ধনী লোক, তো সে তার অর্থ বিত্ত ভগবানের সেবা যুক্ত করতে পারে, তাকে বলা হচ্ছে মৎকর্ম। আমার জন্য কর্ম করো, মৎকর্মকৃত, অর্থাৎ একটা লাইফ মেম্বার কার্ড। এই মৎকর্মটাই হচ্ছে লাইফ মেম্বার কার্ড, লাইফ মেম্বার হয়ে যান। এখন যদি লাইফ মেম্বার হতে না পারে, যদি লাইফ মেম্বার হলো তো পরিবার থেকে তাকে সাপোর্ট করছে না, পরিবার থেকে তার বিরুদ্ধে চলবে, পরিবার থেকে তাকে তিরস্কার করছে, তখন করবে টেকে। তো বলছে লাইফ মেম্বার না হতে পারলে কি হবে? ঠিক আছে, আরও সুযোগ দিচ্ছেন যে তুমি সাধারণ কর্ম করো, সাধারণ কর্ম করেও তুমি পুণ্য কর্ম করো, কর্ম করে এটা তুমি এতে ফল থেকে অনাসক্ত হো, পুণ্য কর্ম করো, বা পুণ্য কর্ম করো, তখন সেখান থেকে ধীরে 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 তুমি সেখান থেকে এটা হচ্ছে পুণ্যকর্মটা 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে। সঙ্গীয় চিত্তে কর্মের ফল ত্যাগ করো, কর্ম করে ফল, কর্মের ফল ত্যাগ করো, কর্মের ফল ত্যাগ করো। তো সেটা সেটা 10 নম্বর শ্লোক মৎকর্ম, 10 নম্বর শ্লোক। আর 11 নম্বর শ্লোক ওইটাও, এর থেকেও নিচের স্তরে, তুমি মন্দিরও দিতে পারছো না, ঠিক আছে, মন্দিরও দিতে পারছো না, ঠিক আছে, তুমি ভালো কর্ম করো এবং কর্মের ফল ত্যাগ করো, ব্রত, বিভিন্ন যজ্ঞ ব্রত যেগুলো আছে, ব্রত, যাগযজ্ঞ, হাসপাতাল বানাও, স্কুল কলেজ বানাও, এরকম যেটা বলছেন এরকমও করো তুমি। এরকম করলে কি হবে? না, অনেক ধীরে 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 হলেও তোমার হৃদয় শুদ্ধ হবে এবং ধীরে ধীরে তুমি সেই এর ঊর্ধ্ব স্তরে আসতে পারবে, ঊর্ধ্ব স্তরে আসতে পারবে। তো এই জন্য আমরা দেখতে পাই যে 8 নম্বর শ্লোকে আমরা বলতে পারি সরাসরি ভক্তির কথা বলছেন ভগবান, কেবলা ভক্তি বা এরকম তুমি অনন্যভাবে আমার চিন্তা করো। 9 নম্বর শ্লোকে ভগবান প্রধানীভূতা ভক্তি বলতে পারি আমরা। প্রধানীভূতা ভক্তি মানে কি? কোনটার প্রাধান্য বেশি এখানে? ভক্তির প্রাধান্য বেশি না কর্ম জ্ঞান যোগের প্রাধান্য বেশি? প্রধানীভূতা ভক্তি মানে কোনটার প্রাধান্য বেশি? কর্ম জ্ঞান যোগ এগুলোর ভক্তি বেশি, প্রাধান্য বেশি না ভক্তি? হ্যাঁ, ভক্তিটা কম, প্রধানীভূতায় ভক্তিটা কম, ভক্তিটা বেশি, অন্য কিছু কম, এই হচ্ছে, এই হচ্ছে প্রধানীভূতা ভক্তি। আর গুণীভূতা ভক্তিতে কোনটা বেশি? কর্ম জ্ঞান যোগ বেশি আর ভক্তিটা কম। তো আর 9 নম্বর শ্লোকে ভগবান প্রধানীভূতা ভক্তি বলছেন, তুমি মূলত আমার ভক্তি করো, অভ্যাস যোগ করো। তারপরে 10 নম্বর শ্লোকে বলছে গুণীভূত আছে না? হ্যাঁ, 9 নম্বরে, 10 নম্বরে বলতে পারি আমরা গুণীভূতা ভক্তির কথা বলছি, অর্থাৎ না তুমি কর্ম করো, করে এটা আমার সেবায় লাগাও, কর্ম করে তুমি এটা আমার সেবায় লাগাও, বা আমার জন্য কর্ম করে তুমি মন্দির বানানো বা মন্দিরের জন্য অর্থ ডোনেশন করা, এই সমস্ত কিছু বলছেন তো। হ্যাঁ, গুণীভূতা ভক্তি করো, ভক্তিটা বেশি। তো 9 নম্বরে মূলত অনভাই, হ্যাঁ, যে কোনো একটাই প্রতানিমূতা বলতে ভক্তি বলা হয়, সকলের প্রতানিমূতা ভক্তি। তো এখানে মূলত কি বলছেন, ভগবান অভ্যাস যোগের দ্বারা, অভ্যাস যোগ করো, বা এক্স্যাক্টলি এখানে প্রধানিমূতার কথা বলছেন না ভগবান, যে ঠিক আছে তুমি ভক্তিটাই করতে বলছেন ভগবান এখানে, কিন্তু সেটা অভ্যাসের কথা বলছেন এখানে, অভ্যাস করো তুমি এখানে। একে বলতে পারি প্রত্যক্ষ ভক্তি আর পরোক্ষ ভক্তি, অন্য কথায় বলতে পারি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। প্রত্যক্ষ ভক্তি মানে কি? সরাসরি ভক্তি করা। পরোক্ষ ভক্তি মানে কি? ইনডাইরেক্টলি। প্রত্যক্ষ মানে সরাসরি ভক্তি কর্মই করছি আমি, আর পরোক্ষ মানে না আমি ইনডাইরেক্টলি কাজ করছি, অর্থটা ভগবানের সেবায় লাগাচ্ছি আমি, এটা হচ্ছে পরোক্ষ ভক্তি। বা গুণী পূজা বলতে পারি, লাইফ মেম্বারশিপ পূজা বলছেন পরোক্ষ ভক্তি। আর প্রত্যক্ষ ভক্তি সরাসরি ভগবানের ভক্তি করা। তো যেমন অনেক সময় দেখা যায় গৃহস্থ ভক্ত, একজন গৃহস্থ ভক্তের মন্দিরে সেবা করছেন, মন্দির থেকে তিনি অর্থ নিচ্ছেন, তার ভরণ পোষণের অর্থ নিচ্ছেন তিনি। আরেকজন ভক্ত তিনি বাইরে চাকরি করছেন এবং সেখান থেকে তিনি অর্থ নিচ্ছেন এবং সেই অর্থটা তিনি ভগবানের সেবায় লাগাচ্ছেন। দুটার মধ্যে দেখতে গেলে, একদিক থেকে দেখতে গেলে যে ভক্ত মন্দিরের সেবা করছেন তিনি হচ্ছেন প্রত্যক্ষ ভক্তি, সরাসরি ভক্তি করছেন, সরাসরি তিনি ভক্তি করছেন। আর যিনি বাইরে তিনি আছেন তিনি সরাসরি ভক্তি করছেন, তাকে বাইরের লোকের সাথে সঙ্গ করতে হচ্ছে, জাগতিক কাজ করতে হচ্ছে। কিন্তু সেখানে আমরা গতকালকে আলোচনা করছিলাম আমাদের অনলাইন ক্লাসে, ভক্তি আছে ক্লাসে, যে সেগুলোর মধ্যেও আমাদের, সেটার মধ্যেও আমরা আমাদের দেখা উচিত। যেমন একজন প্রশ্ন করছেন, তাহলে যারা গৃহস্থ পূজারি আছেন, মন্দির পূজা করছেন, টাকা নিচ্ছেন তার বিনিময়ে, সেটা কি ঠিক? তো পরমার্থ বিচারে সেটা ঠিক না। ভগবানের সেবা করছে, ভগবানের পূজা, তার বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে, সেটা ঠিক না। কিন্তু বিভিন্ন মন্দিরে দেখা যাচ্ছে না পূজারি নেই, ভক্ত নেই, গৃহস্থ একজন আছে, তার তার পরিবারের পরিপোষণের জন্য অর্থও প্রয়োজন, আবার সে পূজাও করতে পারবে, তাহলে তাকে তাকে যুক্ত করা হচ্ছে। তাই যদি কোনো ভক্ত, গৃহস্থ ভক্ত অর্থের প্রয়োজন হয়, মন্দিরের সেবা করার অর্থের প্রয়োজন হয়, তাহলে সেফ বা নিরাপদ হচ্ছে, ভালো হচ্ছে কি, তিনি অন্য কোনো সেবা করতে পারেন, ম্যানেজমেন্টে করতে পারেন, অন্য কোনো ডিপার্টমেন্টে সেবা করতে পারেন, তার বিনিময়ে টাকা নিতে পারেন, কারণ ওটা সরাসরি ভগবানের প্রত্যক্ষ ভক্তি না, প্রত্যক্ষ ভক্তি না। তিনি গোবিন্দাসে সেবা করতে পারেন, বা ম্যানেজমেন্টে করতে পারেন, তিনি সেখানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে সেবা, বিভিন্নভাবে সেবা করছেন তিনি, ওইটা সরাসরি ভক্তি, অর্থাৎ প্রত্যক্ষভাবে ভক্তি, সরাসরি ভগবানের সাথে সংস্পর্শ যুক্ত না ওটা। যদিও ভগবানের সাথে যুক্ত এটা, কিন্তু সরাসরি যুক্ত না। কিন্তু যখন একজন অর্থের বিনিময়ে ভগবানের পূজা করবেন, তার মনোভাবটা কেমন হবে? আর যিনি অর্থ ছাড়া, যিনি সরাসরি সেবা করছেন ভগবানের, তার মনোভাবটা কেমন হবে? যিনি অর্থের বিনিময়টা সেবা করছেন, কি মনে করবেন, ঠিক আছে এটা আমার ডিউটি, যদি আমি যদি ডিউটি এখানে যদি টাইম মতো না আসি, আমার চাকরি চলে যাবে, চাকরি চলে, সেবা চলে যাবে, টাকা পাবো না আমি, আর আমাকে সময় মতো আসতে হবে। আর যিনি অর্থে, অর্থের বিনিময়ে না, নিঃস্বার্থভাবে সেবা করছে, সরাসরি ভগবানের সেবা করছে স্বতঃস্ফূর্তভাবে, তার জন্য তিনি স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবায় আসছেন। তাই সরাসরি ভগবানের সেবা, ভগবানের পূজা করা, ভগবানের জন্য রান্না করা মন্দিরে, এটা হচ্ছে সরাসরি ভগবানের সেবা, ভগবানের মন্দির মার্জন করা। তো যতটুকু সম্ভব উচিত এই জিনিসটাকে শুদ্ধভাবে রাখা, এটা যেন শুদ্ধভাবে করা হয়। বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম, মন্দিরে পূজারি নেই, অন্য কোনো ভক্ত নেই, তখন করতে হচ্ছে। কিন্তু তো মূলত না বলছিলাম, প্রত্যক্ষ ভক্তি আর পরোক্ষ ভক্তি মানে এটা। প্রত্যক্ষ ভক্তি সরাসরি তুমি আমাকে অভ্যাস, আমাকে চিন্তা করো, আমার কথা চিন্তা করো, অভ্যাস যোগের আচরণ করো, প্রত্যক্ষ ভক্তি। আর পরোক্ষ ভক্তি মানে তুমি অন্য কাজ করো, কিন্তু তার ফলটা আমার সাথে যুক্ত করে দাও। তার প্রথমে 8 নম্বর শ্লোকে কি বললেন, অনন্য ভক্তির কথা বললেন, 9 নম্বর শ্লোক কিসের কথা বললেন, অভ্যাস, সেটা কিরকম, প্রধানীভূত বা প্রত্যক্ষ হয়ে ভগবানের ভক্তি করো। আর 10 নম্বর শ্লোকে বলছেন কর্ম করো বা পরোক্ষভাবে ভক্তির কথা বলছেন। আর 11 নম্বর শ্লোকে বলছেন তুমি কর্ম ত্যাগ করো, এটা পুণ্যকর্ম করো, পুণ্যকর্ম করো। এটা ভক্তির মধ্যে আসছে না, সকাম করবো না, নিষ্কাম করবই, কিন্তু সকাম থেকে উপরে আছে, এটা সকাম থেকে উপরে আছে, এটা নিষ্কামভাবেই করো, কিন্তু ভক্তি করছে না তারা। সকাম কর্ম, তার উপরে আছে কি, নিষ্কাম কর্ম, তার উপর নিষ্কাম কর্ম যোগ, তারপরে হচ্ছে জ্ঞান যোগ। তো নিষ্কাম কর্ম আর নিষ্কাম কর্মযোগের মধ্যে কি পার্থক্য আছে? নিষ্কাম কর্ম আর নিষ্কাম কর্ম যুগের মধ্যে পার্থক্য কি? নিষ্কাম কর্ম মানে তিনি যে কোনো কর্ম করছেন নিষ্কাম হয়, কিন্তু ভক্তি করছেন না, যে কোনো কর্ম নিষ্কাম। কিন্তু নিষ্কাম কর্ম যোগ মানে তিনি ভক্তি করছেন, মানে নিষ্কাম হয়ে ভক্তি কর্ম করছেন, তাহলে নিষ্কাম কর্ম যোগ। না, যোগ হয়ে যাচ্ছে, এটা এই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তো আর এখানে যেটা বলছেন 11 নম্বর শ্লোকে, এটা নিষ্কাম কর্ম না, এটা এটা নিষ্কাম কর্ম, শুধুমাত্র এটা নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম। কর্ম করো কিন্তু কর্মের ফল ত্যাগ করো, আমার তো সমস্ত কর্ম অর্পণ করতে বলা হচ্ছে, কিন্তু সরাসরি ভগবানের কর্ম করছেন না তিনি, তো এই জন্য তাৎপর্য কি বলছেন না, ঠিক আছে। যেমন নিষ্কাম কর্মযোগ হচ্ছে সেটা যেটা বললাম, মন্দিরের সেবায় যুক্ত করা, টাকা লাইফ মেম্বারশিপ, মন্দিরের সেবায় অর্থ ডোনেশন হচ্ছে নিষ্কাম কর্মযোগ। হ্যাঁ, কেননা ভগবানের সেবায় লাগাচ্ছেন তিনি সেই অর্থটা, যতটুকু ততটুকুই, পুরোপুরি নিয়ে নিষ্কাম কর্ম এরকম না, যতটুকু ভগবানের সেবায় লাগাচ্ছেন ততটুকু। না, তাহলে আশা থাকলে নিষ্কাম না, সেটা আশা থাকলে নিষ্কাম না, সেটা আশা থাকলে নিষ্কাম না, যদি আশা পিনি হয়ে কোনো তখন এটা নিষ্কাম, কর্ম করে সিদ্ধি লাভ করতে পারবে। আর এখানে যেটা বলছেন, যেমন যদি কারো এই ধরনের এইরকম সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্ম, তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে অর্পণ করতে পারে। বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া আছে, যেখানে সব নানা রকম যজ্ঞবিধির বর্ণনা করা হচ্ছে, বিশেষ পূর্ণ অনুষ্ঠানের উল্লেখ করা হচ্ছে, যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায়। এভাবে ধীরে ধীরে দিব্য জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়, অর্থাৎ দেবতাদের পূজা করো, এটাও এই শ্লোকে রিকমেন্ড করা হচ্ছে। কেন? সেটা করলেও তুমি নিষ্কামভাবে করো সেটা, তুমি ধীরে 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 তখন তুমি আর উন্নত জ্ঞান লাভ করতে পারবে এবং এই স্তরে আসতে পারবে, ভগবত ভক্তির স্তরে আসতে পারবে।
আমরা সন্ন্যাসী শিষ্য সব নিচে বসে আছে, আর দুজন ডোনার পাঠিয়ে এলো, তাদেরকে আপনি চেয়ার দিয়ে দিলেন।
তারা আশা নিয়ে দিলেও এটা ভগবান সেবা যুক্ত করছে, তো সেবা যুক্ত করছে আলটিমেট, তো সেটাই তাকে তাদেরকে শুদ্ধ করবে। যদি আশা দিয়ে থাকে তাহলে সেটা মূলত 10 নম্বরে, 10 নম্বর শ্লোকে, অভ্যাস করতে সমর্থ হও, অসমর্থ হও তবে তুমি কর্মপরায়ণ হও, আমার জন্য তুমি যুক্ত করো। আশাটা এমনকি পরবর্তী স্তরেও থাকে, আশাটা ভক্তি করলেও সেখানেও আশা নিয়েই করে অনেকে ভক্তি, কিন্তু কমপক্ষে একটা স্তর করছে তো, তারা সেবা যুক্ত করছে, তো সেটাই বলছেন ভগবান। প্রতিটি প্রচেষ্টাতে জায়গা, জমি, অর্থ, সংগঠন, সময়ের প্রয়োজন, ঠিক যেমন ব্যবসা করার জন্য জায়গার প্রয়োজন দরকার হয়, মূলধনের প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনই শ্রীকৃষ্ণ সেবাতেও এগুলির প্রয়োজন আছে। পার্থক্যটি হচ্ছে যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু সেই একই কর্ম যখন শ্রীকৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত, তখন তা পারমার্থিক কর্মে পরিণত হয়। তো এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এটাকে ব্যাখ্যা করছেন খুব সুন্দর করে 12 নম্বর শ্লোকের খেতে গিয়ে। দু ধরনের ব্যাপার আছে এখানে, ভক্তি যোগকে দুভাগে ভাগ করছেন এখানে 12 নম্বর শ্লোকের ভাষ্যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভক্তি যোগকে দুভাগে ভাগ করা যায়, দ্বিবিধ। একটা হচ্ছে কি, ভগবত নিষ্ঠ অন্তঃকরণ, আরেকটা হচ্ছে বহিষ্করণ, অন্তঃকরণ আর বহিষ্করণ। অভ্যন্তরীণ বাহ্যিক ইন্টারনাল এক্সটার্নাল, এটা অভ্যন্তরীণটা বাহ্যিক। অভ্যন্তরীণটা কি? অভ্যন্তরীণটাকে যদি আবার তিনি আবার তিনটা ভাগে ভাগ করছেন, স্মরণাত্মক, মনোরাত্মক আর অভ্যাস। অভ্যাস অর্থ হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার। স্মরণাত্মক ভক্তি মানে কি? স্মরণাত্মক মানে হচ্ছে এটা মন দিয়ে, এটা আট নম্বর টুকে বলছেন, দেখো আট নম্বর টুকে, এটা আট নম্বর টুকে কথা বলছে, এটা এই দুটা কি বলা হচ্ছে, তুমি মন আমাদের নিবেশ করো, মন দিয়ে করো। আর মনাত্মক হচ্ছে বুদ্ধি দিয়ে, এটা আট নম্বর টুকে বলছেন। আট নম্বর টুকে অনুবাদটা কি বলছে দেখো, দেখো আমাদের মন সময়িত করে আছে স্মরণাত্মক, এটা হচ্ছে অভ্যন্তরীণ। আমাদের কি বুদ্ধি অভ্যন্তরীণ, এটা হচ্ছে মনাত্মক। এই বুদ্ধি থেকে স্মরণাত্মক থেকে মনাত্মক যাওয়ার শ্রেষ্ঠ পথ, বুদ্ধি দিয়ে গ্রহণ করার পথ। অন্ধকরণ বৈষ্কার অন্ধকরণ, এটা হচ্ছে অন্ধকরণ, এটা হচ্ছে অভ্যাসাত্মক, অর্থাৎ মনকে আবার ভ্রমণ হিসেবে যুক্ত করার চেষ্টা করা, এটা হচ্ছে অভ্যাসাত্মক, মনকে যুক্ত করার চেষ্টা করা, এটা হচ্ছে বারবার মনকে ভ্রমণ হিসেবে যুক্ত করার চেষ্টা করবে, বারবার মন যাবে বিষয়ে যাবে, মনকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে, বারবার অভ্যাসাত্মক কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে বহিষ্করণ, বহিষ্করণের কথা হচ্ছে দুটো জিনিস, এখানে মনোভাব করো আমার জন্য কর্ম করো, এটা বললেন কোন শ্লোকে, এটা বললেন দশ নম্বর শ্লোকে, আর বললেন নিষ্কাম কর্ম। পার্থক্য যেটা হচ্ছে মদর্থ কর্ম মানে হচ্ছে ভগবানের জন্য কর্ম করা, যেটা আমরা দশ নম্বর শ্লোকে দেখলাম যে সব কিছু ভগবানের সেবায় যুক্ত করা, যা আমরা জাগতিক কর্ম করি সব কিছু ভগবানের সেবায় যুক্ত করা, এটা হচ্ছে মদর্থ কর্ম, ভগবানের ভগবানের জন্য কর্ম করা বা মত ওই মৎকর্ম যেটা আছে এগারো অধ্যায় শেষে শ্লোক যেটা বলছিলেন মৎকর্মকৃত মৎপরম, ওই মৎকর্মকৃত হচ্ছে মদর্থ কর্ম, ভগবানের জন্য কর্ম করা। দশ নম্বর শ্লোকে বলছেন বিভিন্ন প্রচেষ্টা করা যায় ভগবানের জন্য, মন্দির বানাতে সাহায্য করা, মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানে সহায়তা করা, গ্রন্থাদি প্রকাশনার কাজে সাহায্য করতে পারেন, এভাবে বিভিন্নভাবে যে সরাসরি সেবায় যুক্ত করছেন এটা হচ্ছে মত কর্ম, মদর্থ কর্ম, ভগবানের জন্য কর্ম করা, মদ অর্থ কর্ম আমার জন্য কর্ম করা। আর নিষ্কাম কর্ম হচ্ছে এগারো নম্বর শ্লোক, তুমি বাহ্যিক কর্ম করতে পারো কিন্তু এই ফলটা ধীরে 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 তুমি অর্পণ করতে থাকো, যেমন এটা বলছেন পৃষ্ঠভাবনাময় কার্যকলে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন, এভাবে তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করেন। হাসপাতাল বানানো, স্কুল বানানো, এটাতেও বলছেন ভগবান এটা অনুমোদন করছে 11 নম্বর শ্লোকে। এটা অনুমোদন করছেন, এর মানে কি হবে? ধীরে 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 তারা তাদের সিদ্ধ হৃদয় শুদ্ধ হতে পারে, একটা বৈরাগ্যের ভাব আসতে পারে তাদের মধ্যে। সুযোগ আছে, এখানে হবে যে এরকম না, কিন্তু সুযোগ আছে একটা ধীরে 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 ধীরে। যেমন একবার ইয়ে বলছিলেন যে একজন ভিখারি গেছে, হ্যাঁ, একজন বাড়িতে, তো ভিখারিকে সেই লোকটা খুব কৃপণ ছিল, লোকটা খুব কৃপণ ছিল, কবে কিছু দেয় না, খুব রেগে গেছে ভিখারি এসে তার বাড়িতে, সে রান্না করতে একটু ছাই এনে দিয়েছে, ছাই। ছাইকে ইংরেজি কি বলে? অ্যাশ, অ্যাশ। তো সেই ভিখারি বলে, খুব ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ কেন? আজকে আপনি অ্যাশ দিয়েছেন, কালকে আপনি ক্যাশ দিবেন। আজকে আপনি অ্যাশ দিয়েছেন, কালকে আপনি ক্যাশ দিবেন। হ্যাঁ, দেওয়ার আপনার একটা, তো এই জন্য বলছেন ভগবান, এই জন্য বলছেন ভগবান যে ঠিক আছে, এটা তুমি করতে থাকো, একটা তোমার একটা দেওয়ার একটা অভ্যাস আসবে। তুমি যে কর্মটা ফলটা অর্পণ করছো, এটা একটা তোমার একটা হ্যাবিট বা অভ্যাস তৈরি হবে ধীরে ধীরে ধীরে, তখন তুমি চেতনা উন্নত হবে এবং তখন তুমি আমার কাজে তুমি উৎসাহিত হবে। তো এভাবে এই পন্থাকে ওখানে অনুমোদন করা হয়েছে, কারণ এভাবেই কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করা যায়। সাধারণভাবে কী করা উচিত? সাধারণ যে সিস্টেমটা হচ্ছে কীরকম, প্রথমে নিষ্কাম কর্ম করা উচিত সকলের, অর্থাৎ সকলের কর্ম করো, স্কুল কলেজ বানাও, এইরকম জাগতিক পুণ্য কর্ম করো। এটা করতে করতে যখন চিত্ত নির্মল হবে, তখন সে মদর্থ কর্মে আসবে, তখন সে ভগবানের জন্য কর্ম করবে, অর্থাৎ সে সব কিছু ভগবানের সেবায় লাগাবে। তখন টাকা পয়সা স্কুল কলেজে না দিয়ে তখন সে ভগবানের মন্দিরে প্রদান করবে, মদর্থ কর্ম। এটা করতে করতে মনে হবে কি না, আমিও একটা কিছু করি, আমি তো আমার অর্থ উপার্জিত অর্থ ভগবানের সেবা দিচ্ছি, আমি নিজেও একটা কিছু করি। তখন সে অভ্যাসাত্মক ভক্তিতে আসবে, অর্থাৎ নিজে ভগবানের জন্য কোনো কিছু ভক্তি করার চেষ্টা করবে। অভ্যাসাত্মক ভক্তি বলতে কি বলছেন? অভ্যাসাত্মক ভক্তি যেমন 9 নম্বর শ্লোকের পুনঃপুনঃ ফিরিয়ে নিয়ে আসা, তারপর 10 নম্বর শ্লোকে এটা বলছেন যে বিভিন্ন প্রীতির জন্য কর্ম আছে, একাদশী ব্রত উপাস করা, ব্রত পূজা পরিচর্যা, এরকম কাজে নিষ্ঠাবান হোক। তারপর অভ্যাসাত্মক করার পরে তখন সে যখন এভাবে প্র্যাকটিস করবে, যেমন আমরা কি করছি এখন, অভ্যাসাত্মক করার চেষ্টা করছি আমরা অভ্যাসাত্মক স্তরে, 9 নম্বর স্তরে। তো এটা করতে করতে যখন মন এবং বুদ্ধি শুদ্ধ হবে, তখন মননাত্মক আর স্মরণাত্মক, মনঃকৃষ্ট নিবেশ হয়ে, এনো তেন প্রকারেন মনঃকৃষ্ট নিবেশ হয়ে, মন মনাহ মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্করু। তো মদ মন মন মনা মন আমাতে সমর্পণ করো, এটা ভগবান চাইছে। সমর্পণ করা মানে কি না, মনের যে কাজটা আছে ওই কাজ দিয়ে ভগবানের কাজই করো, অন্য কিছু করা না। মনের কাজ কি? সংকল্প বিকল্প বা চিন্তা করা, অনুভূতি করা, সংকল্প করা, এই সমস্ত কিছু দিয়ে ভগবানের কথাই চিন্তা করা, ভগবানের কথাই সংকল্প করা, ভগবানকেই অনুভূতি করা, অন্য কিছু করা না, এটা হচ্ছে মনের কাজ। তো সেই স্তরে আসার জন্য সর্বোচ্চ স্তর 8 নম্বরে। এটা বলার পরে এখন 12 নম্বর শ্লোকে এটা উল্টো দিক থেকে বলছেন, উল্টো করে বলছেন যে কিন্তু দেখা যায় কি সবার জন্য সম্ভব হবে না এরকম। সেজন্য বলছেন তুমি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। কারণ জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। তো জ্ঞান থেকে এবার ধ্যান শ্রেষ্ঠ হয়, কারণ ব্যাপার এখানে শ্রেষ্ঠ মানে আরেকটা বোঝানো হচ্ছে এটা সহজ, সহজ এটা জিনিসটা করা সহজ। যেমন ডাক কোনো ব্যক্তি সে দিনে 20টা সিগারেট খায়, ডাক্তার বলছেন কি ঠিক আছে তুমি 20টা না, আজ থেকে 15টা করে খাও। তারপরে 1 সপ্তাহ বলছেন আজকে 10টা করে খাও। তো একজন ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছে, মনে করবে আরে কি ধরনের ডাক্তার, ডাক্তার বলছে 15টা সিগারেট খাও, কিন্তু তার জন্য সেটা বলা হচ্ছে তুমি এটা করো, তার জন্য সেটা বলা হচ্ছে তুমি সেটা করো। তা এখানে যেহেতু যদিও এটা অনুমোদন করা হয়েছে এই শ্লোকে 11 নম্বর শ্লোকে, যে ধরনের দাতব্য সংস্থান খোলা, তারপরে অনাথালয়ে দান করা, এটা অনুমোদন করা হলে এটা কি কার জন্য? যারা আগেরটা পারছে না তাদের জন্য। ঠিক যেরকম মনে করুন আপনাকে গুরুদেব কি বলেছেন, ষোলমালা জপ করতে, তো ষোলমালা জপ করতে বলছেন, কমপক্ষে ষোলমালা জপ করা, বিধিনিষেধ পালন করা। এখন একজন ডোনার এলেন কলকাতা থেকে, একজন ডোনার এখানে এসছেন, বড় একজন ব্যক্তি, বা উনি অনেক জাস্ট ভক্তি করতে ধীরে ধীরে আসছেন। তো গুরুদেব তাকে জিজ্ঞেস করছেন আপনি জপ করছেন, কত মালা জপ করছেন? বলছে আমি 2 মালা জপ করছি। ধুমালা জপ করছেন, বাহ কি ভালো, আপনি ভালো ভালো ধুমালা করে যান, জপ চালিয়ে যান। তো আপনি এটা শুনছেন, আর গুরুদেব বলছেন ধুমালা জপ করতে কত ভালো, আমি তো ষোলোমালা জপ করতে, ষোলোমালা জপ করার দরকার নেই, আমিও ধুমালা করি আজকে থেকে। তখন গুরুদেব কি বলবেন? তো এটা তার জন্য বলছেন ধুমালা, তার জন্য ধুমালা জপ করাটা হচ্ছে তার জন্য উন্নতি, কিন্তু আমার জন্য যদি আমি ষোলোমালা থেকে নিচে নেমে যদি একমালাও কম করি, আমি ষোলোমালা থেকে চোদ্দমালা করে দুমালা কম করে দিই, তাহলে সেটা আমার জন্য অবনতি, ডিমোশন। তো এই জন্য বলছেন তাদের জন্য এটা অনুমোদন করছেন, যেটা অনুমোদন করছেন ভগবান। কিন্তু যারা অভ্যাস যোগে যুক্ত তাদের জন্য বলতে উপর দিকে যাও, নিচের দিকে নেমো না, মননাত্মক স্মরণাত্মক ভক্তি করার জন্য বর্ণনা করা হচ্ছে। এই জন্য পরবর্তী এটা বলা হচ্ছে, এই দুটি পন্থার কথা ব্যাখ্যা করা হচ্ছে। সংক্ষেপে বলা যায় যে জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সমীপবর্তী হবার দুটি পন্থা আছে, তার একটি হচ্ছে ক্রমিক উন্নতি সাধন, আর একটি হচ্ছে সরাসরি পন্থা। ক্রমিক মানে কি? ধীরে 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 সিঁড়ি দিয়ে উঠবেন, আর সরাসরি মানে লিফটে বসুন পৌঁছে গেলেন, লিফটে বসুন পৌঁছে গেলেন, সরাসরি ডাইরেক্ট ভক্তি পন্থার কথা বর্ণনা করা হচ্ছে। তো কৃষ্ণ ভাবনার মিত্রের পন্থা কিন্তু অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভর ছিল না, সাধারণত পন্থা হচ্ছে এরকম নিষ্কাম কর্ম থেকে শুরু করে স্মরণাত্মকে আসবেন, কিন্তু ভক্তির পন্থা কিছুর উপর নির্ভরশীল না, কেউ সরাসরি ভগবত ভক্তির পন্থা গ্রহণ করে সরাসরি সে স্মরণাত্মক নিয়ে আসতে পারেন। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি বাধা দেখে, যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে পারছে না তার জন্য বলা হচ্ছে ঠিক আছে তুমি নিষ্কাম কর্ম করো, মদর্থ কর্ম করো, ধীরে 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 উন্নতি হো। ভাগবতমে ব্যাখ্যা করা হচ্ছে যে দ্বিতীয় স্কন্ধে ক্রমিক মুক্তি আর সদ্য মুক্তি, ক্রমমুক্তি আর সদ্য মুক্তি, ক্রমে ক্রমে মুক্ত হয় সেই যোগী, আর কেউ সরাসরি ভগবানের কাছে পৌঁছতে পারে। কিন্তু এখানে বুঝতে হবে, প্রভুপাদ বলছে তারপরে দেখুন, এখানে বুঝতে হবে যে ভগবান অর্জুনকে কিন্তু এই পরোক্ষ পন্থা গ্রহণ করার উপদেশ দেননি, ভগবান অর্জুনকে বলছেন না তুমি এই নিষ্কাম কর্ম করে আসো, কারণ তিনি ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন। যারা প্রেমভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি তাদের জন্য কেবল এভাবে বৈরাগ্য, জ্ঞান, ধ্যান, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্ম উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভগবদ্গীতায় প্রত্যক্ষ পন্থার উপরে জোর দেওয়া হয়েছে, মানে কি সরাসরি ভক্তি করার জন্য জোর দেওয়া হয়েছে ভগবান, যদিও বলা হচ্ছে না তুমি অন্যভাবে ভক্তি করতে পারো, কিন্তু সরাসরি ভক্তি করার জন্যই বলা হচ্ছে এখানে। এই জ্ঞান আর ধ্যান, জ্ঞানটা হচ্ছে মননাত্মক, বুদ্ধি দিয়ে আমরা জ্ঞান অনুশীলন করি, তো জ্ঞানটা হচ্ছে মননাত্মক আর ধ্যানটা হচ্ছে স্মরণাত্মক। তাই জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, অর্থাৎ মননাত্মক থেকে স্মরণাত্মকটা শ্রেষ্ঠ বলা হচ্ছে। নয় নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন প্রভুপাদ, এই শ্লোকে দুটি ভক্তিযোগের দুটি ক্রমোন্নতির কথা বলা হয়েছে, তারা প্রথমটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন, আর অপরটি হচ্ছে যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি। দু ধরনের ব্যক্তি এই নয় নম্বর শ্লোকে বলছেন অভ্যাস করার জন্য, আর আগেরটা কারা অভ্যাস করবেন? যারা এখনও ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমে আসক্ত হতে পারেনি তাদের জন্য বলা হচ্ছে আপনারা অভ্যাস করুন, অভ্যাস সাধক আপনারা সাধনা করুন, অভ্যাস করুন। আর যারা বলা হচ্ছে তারা অপ্রাকৃত প্রেমে অধিষ্ঠিত হতে পেরেছেন ভগবানের প্রতি, তাদের জন্য বলছে আপনারা স্মরণাত্মক মননাত্মক ভক্তি করুন, মননাত্মক ভক্তি করুন। উদাহরণ দিচ্ছেন যে মায়াবদ্ধ বিষয়াসক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয়, ভালোবাসার বশবর্তী হয়ে করছে না সেই চাকরি, কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি, এবং সেই মালিকও আমাকে ভালোবাসে না, আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাহিনা দেয়, সেরকম সম্পর্ক তাদের সাথে, ভালোবাসার কোনো প্রশ্নই উঠে না। অভ্যাস যোগের কথা বলছেন, কীরকম অভ্যাস যোগ? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তারপরে ফুল দিয়ে ভগবানের চরণে নিবেদন করা, ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা, এগুলি হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাস যোগ বলতে সমস্ত কিছু বোঝানো হচ্ছে, অভ্যাস করা, সাধনা করা। তো এটা বলার পর এখন তেরো নম্বর শ্লোক থেকে ভগবান এই যে ভক্তি করছে তারা, বা ভক্তের কথা বলছে, সেই ভক্তের লক্ষণ কী, এই ভক্ত কীরকম ভক্তি করছে সেই কথা বর্ণনা করছেন। তো একজন ভক্ত বলছে, এটাকে বলা হচ্ছে ভক্তি অষ্টকম, তেরো থেকে কুড়ি, আটটা শ্লোক। আমরা বলি না চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম, দামোদরাষ্টকম, তারপর রাধা শ্রী রাধিকাষ্টকম, অদ্বৈতাষ্টকম, সচেতনয়াষ্টকম, আটটা শ্লোকের দ্বারা ভক্তরা ভগবানের মহিমা করছেন। আর এখানে ভগবান আটটা শ্লোকের দ্বারা ভক্তের মহিমা করছেন, ভক্তি অষ্টকম, তেরো থেকে চোদ্দ। অদ্বৈষ্টা সর্বভূতানাম মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমী সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যার্পিতা মনোবুদ্ধি যো মদ্ভক্ত সমে প্রিয়। চোদ্দ। আমার যে ভক্ত সর্বগুণের আধার, সকলের মিত্র হয় হিংসা নাহি তার, ভক্ত নয় হিংসার পাত্র ভক্ত সে করুণ, জীবের দুর্দশা হেরি সদা দুঃখী মন, দেহে আত্মবুদ্ধি ভ্রম ভক্তের সে নাই, নির্মম নিরহংকার দুঃখের বালাই, সর্বত সন্তুষ্ট যোগী সে দৃঢ় নিশ্চয়, যত্নশীল নিজ কার্যে আমাতে বিলয়, তার কার্য মন প্রাণ আমাতে নিযুক্ত, আমার সে প্রিয় ভক্ত সর্বদাই মুক্ত। অনুবাদটা পড়ুন। ভক্তি যোগের কথা বর্ণনা করছেন যে ব্রহ্মস্তুতিতে, ব্রহ্মার প্রার্থনায়, দামোদর পুরুষোত্তম মাসে ব্রহ্মস্তুতি পাঠ করার জন্য বলা হচ্ছে। খুব সুন্দর ব্রহ্মার প্রার্থনা করে দশম চতুর্দশ অধ্যায়ে, এই যে ক্লেশ অধিকতর স্তেষাম, সেই সম্বন্ধে বলছেন, শ্রেয় শ্রুতিম ভক্তি মুদস্যতে বিভো তেষামসৌ ক্লেশল বৌধ শিষ্যতে বর্ণনা করছেন যে সুর তুষাবঘাতি নাম। ভক্তি যোগের পন্থা হচ্ছে সহজ সরলভাবে ভগবানকে লাভ করে যায়, কিন্তু অন্যান্য পন্থা হচ্ছে কীরকম, এটা হচ্ছে তুষাবঘাতি নাম। ধানের তুষ যখন বের করে আনে না, তারপরে তুষকে যতটা আপনি আবার ভাঙার চেষ্টা করুন সেখান থেকে কিছু বের হবে না। তো এইভাবে অন্যান্য পন্থা হচ্ছে এরকম, ধানের তুষকে আবার ভাঙার মতো, কিন্তু ভক্তি যোগের পন্থা হচ্ছে না সরাসরি ভগবানকে লাভ করা যায় সেখানে। তো এখানে শুদ্ধ ভক্তির বর্ণনার পর এই শ্লোক দুটিতে বা এই শ্লোকগুলিতে ভগবান আবার শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন, গুণাবলীর কথা বর্ণনা করবেন। এখানে ভক্ত কীরকম, তিনি দেশ শূন্য, কারোর প্রতি দেশ পরায়ণ, বন্ধু ভাবাপন্ন, কৃপালু। তো ২৬টা গুণ দেখতে পারি বৈষ্ণবেদে আমরা, কি কি, কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার সম, নিদর্শ প্রধান্য সূচি, মৃদু অকিঞ্চন, মিতভোক অপ্রমত্ত মানদ মানি, মানদ মানি বলছেন, সর্ব উপকারক শান্ত, আচ্ছা, নির্দোষ বোধান্য মৃদু সূচি অকিঞ্চন, সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম অনিহ স্থির বিজিত সর্গুণ, মিতভোগ অপ্রমত্ত মানদ মানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনী। ২৬টা গুণ বৈষ্ণবের বলা হচ্ছে, এখানে এনুকুলে বর্ণনা করছে, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিসম্পন্ন, নিরহংকার, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ গুণটা কি এখানে, যিনি আমার প্রিয় ভক্ত, তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত, তিনি ভক্ত। এই ২৬টা গুণের কথা বর্ণনা করা হচ্ছে এখানে, তার মধ্যে মূল গুণটা হচ্ছে কি, কৃষ্ণৈক শরণ, ২৬টার মধ্যে হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণের শরণ গ্রহণ করেছেন তিনি, কৃষ্ণের শরণাগত, এটা হচ্ছে মূল গুণ, প্রধান গুণ। বাকি ২৫টা হচ্ছে গৌণ। এখানে কেন গৌণ বলা হচ্ছে, স্বরূপ লক্ষণ দুর্দশ লক্ষণ বলা যায়, কারণ বলা হচ্ছে এখানে যদি কারোর মধ্যে ২৫টা গুণ থাকে কিন্তু একটা গুণ থাকে না, তাহলে বাকিগুলো সব হচ্ছে বৃথা। আর যদি কারোর মধ্যে একটাও না থাকে কিন্তু ওই একটাই থাকে, ২৫টা নাও থাকে, তাহলে বাকিগুলো ধীরে ধীরে অনায়াসে চলে আসবে। যার মধ্যে কৃষ্ণেই কেউ স্মরণ গুণটা আছে, অর্থাৎ যিনি কৃষ্ণের স্মরণ গ্রহণ করেছেন, তার কাছে বাকি গুণগুলি কৃপালু অকৃতজ্ঞ চলে আসবে অনায়াসে। কিন্তু যিনি ওই একটা গুণ বাদে কৃষ্ণকে স্মরণীয় গুণটা বাদ দিয়ে বাকিগুলো অর্জন করেছেন, তার কোনো মূল্য নেই। দেখি না আমরা জাগতিক ক্ষেত্রে অনেক লোক আছে তারা খুব খুব কৃপালু, খুব ভালো করে কথা বলে বা ভালো ব্যবহার সম্পন্ন, সমদৃষ্টি সম্পন্ন, তার কোনো শত্রু নেই, সে সব সবার প্রতি বন্ধুভাবাপন্ন, অনেক এরকম থাকতে পারে, অনেকের গুণ থাকতে পারে, কিন্তু ভগবানের ভক্ত না, কি লাভ আছে তার। গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মুনি, বরং তো কোনো কোনো পূর্বকৃত কোনো সুকৃতির ফলে সেই গুণগুলি আসলেও আবার তা চলে যাবে ভগবানের ভক্ত না হলে। বাকিগুলো ধীরে ধীরে আসবে, যদি একটা ভালো করে থাকে, যদি যদি কৃষ্ণকে স্মরণ গ্রহণ করেন তিনি, বাকি ২৫টা চলে আসবে, তার মধ্যে ২৫টা তোমার চলে আসবে। যদি ভক্ত হয়ে যান, ভক্ত মানে এমন না শুধুমাত্র বাহ্যিকভাবে না, কেবল কৃষ্ণের শরণাগত বলছেন প্রভুপাদ, কৃষ্ণেইক শরণ, কৃষ্ণ এক শরণ, কৃষ্ণেইক অর্থাৎ কৃষ্ণে এক একমাত্র শরণ, মাম একম শরণম ব্রজ। যদি এরকম শরণ গ্রহণ করেন কেউ, তবে তার মধ্যে বাকি ২৫টা গুণ আসবে অনায়াস, এটা নিশ্চিত। যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈর গুণৈস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুতো মহাৎ গুণা মননথেন স্বাভাবিসো বহি। যে যিনি ভগবানের ভক্ত তার মধ্যে সমস্ত দৈবিক গুণাবলীগুলি প্রকাশিত হবে, আপনাদের কাছে প্রকাশিত হবে। বা অন্য আচার্য বলছেন এমনও না, দেবতারা তাদের তার মধ্যে প্রকাশিত হবেন সমস্ত গুণাবলী নিয়ে, কারণ তিনি ভগবানের ভক্ত, তার মধ্যে গুণাবলীগুলি আসবে। কিন্তু যিনি ভক্তরা তার মধ্যে তিনি মনোরথে না, মনোরথে তিনি চালিত হচ্ছেন, কারণ তার মধ্যে সেই গুণাবলীর কোনো মূল্য নেই। এরকম দেখা গেছে অনেক ভক্ত, যেমন তারা আগে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, কিন্তু ভক্তি করার ফলে ধীরে 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 তারা অনেক উন্নতি হচ্ছে, বা ধীরে ধীরে তারা এর বোঝাও যাচ্ছে না, তারা যে আগে এরকম বললে বিশ্বাস করবে, তারা আগে কীরকম লোক ছিলেন, কীরকম লোক ছিলেন। তাহলে এটা কৃষ্ণকে স্মরণ না, তিনি পন্থাটা বুঝতে পারেননি তিনি তাহলে, কারণ আপনি আমি গুরু গুরুদেবের প্রতি আমার বিশ্বাস শ্রদ্ধা আছে না, তাহলে তিনি কৃষ্ণের বাণী তিনি বুঝতে পারেননি, কৃষ্ণের কথা আদেশ নির্দেশ বুঝতে, কৃষ্ণ কি চান বুঝতে পারেন। যেমন প্রভুপাদ বলছেন, তারা বলছিল কি, তারা আমাকে মানে কিন্তু জীবিসিকে মানে না, তো বললে এটা কত বড় ভণ্ডতা, তার মানে আমাকেই মানে না। তো গুরুদেবের যদি গুরুদেবকে মানে, গুরুদেব কি চান আমার কাছ থেকে, গুরুদেব চান আমি ইস্কনের সেবা করি, ভক্তের সেবা করি, সোসাইটির সেবা করি, অথরিটিকে মানি আমি। তো যদি আমি অথরিটিকে মানছি না, হ্যাঁ যদি অথরিটি যদি অন্য কথা বলেন, অথরিটি যদি অসঙ্গত অন্যায় কিছু বলেন, তখন যদি অথরিটিকে আমি নাম যদি বলি না, আমি অথরিটি গুরুদেব এরকম বলছেন না, সেটা হচ্ছে অন্যরকম কথা। কিন্তু যদি অথরিটি সঠিক কথা বলছেন, আমি যদি তথাকথিত আমি দেখানোর চেষ্টা করি যে আমি গুরুদেবকে মানি, তাহলে এটা এটা কী ধরনের কপটতা ছাড়া আর কিছু না, কৃষ্ণকে স্মরণ না। রিসেন্টলি ছিল ভক্তিবৃত্ত মহারাজ তো ভিডিও বানিয়েছিলেন, দিয়েছিলেন, ছেড়েছিলেন হোয়াটসঅ্যাপে, যেমন ট্রাইবেল প্রিচিং করছেন ত্রিপুরাতে, তো উনি একটা ভিডিও দেখাচ্ছেন, দুজন লোক তার পাশে দাঁড়িয়ে আছে, তো বলছেন এই ব্যক্তি ইনি আগে ত্রিপুরার সবথেকে কুখ্যাত সন্ত্রাসী ছিলেন, অনেকগুলা খুন করেছে, অনেকগুলা মার্ডার এসে, অনেক কুখ্যাত সন্ত্রাসী ছিলেন। তো আরেকজন ব্যক্তি যিনি ছিলেন পাশে, উনি হচ্ছেন পুলিশ, পুলিশের অফিসার কমিশনার, তো এই ব্যক্তি ইনাকে ইনাকে ধাওয়া করছিলেন, তারা করছিলেন, ইনি ছিলেন সন্ত্রাসী আর ইনি ছিলেন পুলিশ, তো পুলিশ এই এই সন্ত্রাসীর পিছনে ছিল, তাকে খোঁজার জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছিল, এই সে অনেক কিছু ছিল। তো যাই হোক, তো সেই সন্ত্রাসী ব্যক্তি যিনি ছিলেন, কোনো কোনো ভাগ্যক্রমে ঘুরতে ঘুরতে তিনি ভক্তের সংস্পর্শে চলে আসছিলেন, হ্যাঁ তারপরে ভক্তি ধীরে ধীরে ভক্তি গ্রহণ করেন, লুকিয়ে ভক্তি গ্রহণ করছেন, পরবর্তীতে তিনি এসে বলতেন আমি সন্ত্রাসী ছিলাম, আর তখন এই পুলিশ অফিসার তিনিও ভক্ত হয়ে গেছিলেন। তো পরে তখন ভক্তরা বললেন সন্ত্রাসী ঠিক আছে আপনি পুলিশের কাছে সারেন্ডার করুন, তখন সেই সন্ত্রাসী যিনি ছিলেন তিনি গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করলেন, সরকারের সারেন্ডার করলেন, আত্মসমর্পণ স্বীকারোক্তি করলেন। তারপর এখন দুজনেই ভক্ত, পুলিশ যিনি তিনিও ভক্ত, যে সন্ত্রাসী তিনিও ভক্ত। তারপর যে পুলিশ যিনি তিনি সরকারের কাছে আবেদন করলেন যে না এই ব্যক্তি এখন ভক্ত হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সে আর এরকম আচরণ করছে না। তখন তার কথায় সরকার থেকে পরবর্তীতে কিছুদিন শাস্তি ভোগ করার পর ছেড়ে দিয়েছে। এখন দুজনে একসাথে হরিনাম করছেন, প্রচার দুজনে হচ্ছেন তাদের ওই এলাকা ট্রাইবাল প্রিচিংয়ের দুজন গুরুত্বপূর্ণ প্রচারক, তারা দুজনে গুরুত্বপূর্ণ লিডার ওখানকার প্রচারক লিডার। তো এটাই হচ্ছে ভক্তিযোগের পন্থা, ভক্তিযোগের মাহাত্ম্য। তো মহারাজ দেখাছিলেন, ভিডিও দেখাছিলেন, এরা ইনি ছিলেন চোর, সন্ত্রাসী ইনি হচ্ছে, ইনি হচ্ছেন পুলিশ। এখন দুজনে একসাথে হরিনাম করছেন, একসাথে রান্না করছেন, একসাথে ভগবানকে ভোগ নিবেদন করছেন। তো প্রভুপাদ বলছেন এরকম যে সরকারের কত টাকা যায় ওই যে ইয়ের পেছনে, জেলখানের পেছনে, জেলখানায় কত টাকা যায়। আমাদের একজন ভক্ত, তিনি ঘটনা দুর্ঘটনা বসত তাকে জেলখানায় থাকতে হয়েছিল, কোনো একটা কারণবশত তাকে জেলখানায় থাকতে হয়েছিল। তিনি বলছিলেন, জিজ্ঞেস করছিলাম জেলখানায় এসে জীবনধারাটা কীরকম, কী করে ওরা? তো বলত সরকার কী কী জন্য জেলখানা বানিয়েছে, সংশোধন করা, তো কী করে যার ফলে সংশোধন হবে এরা? উনি বলছে কিছুই করে না ওখানে। উনি বলছেন এমনকি যা সিনেমায় দেখায় না, পাথর ভাঙে সেগুলোও নাই জেলখানাতে। কী করে? সারাদিন বসে টিভি দেখছে, বড় একটা টিভি, কয়েকটা টিভি লাগিয়ে দিয়েছে ওখানে, টিভি দেখছে। টিভিতে অনেকগুলো চ্যানেল আছে, কেবল টিভি আছে, চ্যানেল আছে, একটার পরে একটা মুভি দেখাচ্ছে, গান দেখাচ্ছে, বিভিন্ন কিছু দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে। আর আমাদের যেরকম সিনিয়র জুনিয়র আছে না, ওখানে এরকম সিনিয়র জুনিয়র আছে, সিনিয়র কয়েদি, জুনিয়র কয়েদি। তো যে সিনিয়র কয়েদি সে হচ্ছে এই সেলের ইনচার্জ, তো তার কাছে রিমোট থাকবে, সে বাছাই করবে কোন কোন চ্যানেল দেখবে। তো উনি বলছেন কী হচ্ছে এখানে, সারাদিন বসে তার টিভি দেখছে ওখানে। তো এখানে বলা হচ্ছে বা তারপর তিন টাইম খাবার পাচ্ছে সারাদিন, ঠিক কোনো চারশো দিনের মধ্যে একবার না দুবার, দুবার না তিনবার তাদেরকে এক লাইনে লাইনে দাঁড়াতে হয় গুনে, এরকম একটা কিছু করে কতজন আছে গুনে, এরকম দুবার না তিনবার, বাস এটুকুই। এছাড়া অনেকে বলছে কি, ও বলছিল অনেকে যে বাইরে যাওয়ার থেকে জেলেই ভালো, এখানেই ভালো আছি, খাবার দিচ্ছে, থাকার জায়গা পাচ্ছি, আরামসে আছি এখানে, হ্যাঁ কেউ ডিস্টার্ব করছে না, ভালো আছে। তো সংশোধন করছে হচ্ছে কীভাবে এখানে, সংশোধন হচ্ছে কি আদৌ সেখানে? তো বরং সেখানে যাচ্ছে বলুন, ঠিক আছে আরামসে এখানে আছি থাকি এরকম। তো প্রভুপাদ বলছেন যে কেন এত টাকা খরচ করছে তারা, বলুন এতজন লোককে বসিয়ে খাওয়াচ্ছে এখানে, টাকা দিতে হচ্ছে না সরকারের? তো এত টাকা এদেরকে না দিয়ে আমাদেরকে দাও, ইসকনকে দিয়ে দাও, ভক্তদেরকে দিয়ে দাও, আমরা এদেরকে ভক্ত বানিয়ে দেব, প্রভুপাদ এরকম বলছিলেন। তো এই জন্য ওই ভক্তের কথা বলছে, ভক্তরা এই সমস্ত গুণ সম্পন্ন। পনেরো থেকে পড়ে যাই আমরা, লোকানোদ্বিজতে চয়ঃ হর্ষামর্ষ ভয়োদ্বেগে মুক্তয়ঃ স চ মে প্রিয়ঃ অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী ভক্ত সমে প্রিয়ঃ যো নরিষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যঃ সমে প্রিয়ঃ সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানোপমানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গৌ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ ইয়ে তু ধর্মামৃতমিদম যথোক্তম পর্যুপাসতে শ্রদ্ধধানামত পরমা ভক্তাস্তেতীব মে প্রিয়ঃ। ষোলো পনেরো থেকে প্রভুপাদকৃত গীতার গান। তার দ্বারা কোন লোক দুঃখ নাহি পায়, কাহাকেও মনে প্রাণে দুঃখ নাহি দে, হর্ষামর্ষ ভয়োদ্বেগ এসব এসে মুক্ত, অতএব মোর ভক্ত অতি প্রিয় যুক্ত, লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ, উদাসীন গত ব্যথ শুচি আর দক্ষ, শুচি হয় মোর ভক্ত ব্রহ্ম শেষ ভাবে, জাতি বুদ্ধি নাহি কর ভক্ত সে বৈষ্ণবে, জড় কার্যে হর্ষ দুঃখ যে জনের নাই, ত্যাজি আছে যে আকাঙ্ক্ষা চিন্তা যার নাই, শুভাশুভ পরিত্যাগী যে ভবিমা ভক্তিমান, আমার সে প্রিয় ভক্ত তাহাকে সম্মান, শত্রু মিত্র অপমান কিংবা নিজমান, জড় মুক্ত মোর ভক্ত মানো এ সমান, শীত গ্রীষ্ম সুখ দুঃখ এক যেবা মানে, সঙ্গ মুক্ত সেই ভক্ত স্থিত আত্মজ্ঞানে, তুল্য নিন্দা স্তুতি তা আর সন্তুষ্ট গম্ভীর, নিকেতন তার নাই মতি তার স্থির, সেই মোর প্রিয় ভক্ত সেই ভক্তিমান, ভক্তের লক্ষণ যত করিনু ব্যাখ্যান, এই শুদ্ধ ভক্তি যেবা করিবে সাধনা, অমৃত সে ধর্ম যেন জড় বিলক্ষণা, তাহাতে যে শ্রদ্ধাযুক্ত অনুকূল প্রাণ, অত্যন্ত সে প্রিয় ভক্ত আমার সমান, ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ, ইতি শ্রী গীতার ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত। রূপাচার করুন, তো এখানে ভগবান তার ভক্তের গুণাবলী বর্ণনা করেন, কী কী গুণাবলী থাকলে সেই ভক্ত আমার প্রিয়, গৃহাশক্তি শূন্য, স্থির বুদ্ধি, সংযত বাক, কুসঙ্গ বর্জিত। তো ১৬ নম্বর তাৎপর্য প্রভুপাদ বলছেন যে শুদ্ধ ভক্ত এমন কিছুর প্রয়াস করে না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবত ভক্তির উন্নতির সহায়ক না হয়। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই রকম সেজন্য সমস্ত রকম উদ্বেগ উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয়স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাছে প্রয়াসী হন না। অনারম্ভ তিনি বড় সেরকম ইয়ে করেন না, সর্বারম্ভ পরিত্যাগী, সর্বারম্ভ পরিত্যাগী, সমস্ত এরকম আরম্ভ করেন না তিনি। মৌন শব্দের কথা বলছেন, মৌন মানে কি? মৌন মানে হচ্ছে ভগবানের কথা বলা, কথা বলা বন্ধ করো না। ২০ নম্বর শ্লোকে প্রভুপাদ বলছেন শুরু থেকে যে এই অধ্যায় দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত মৈয়াবেশ্য মনো ইয়ে মাম আমাতে মনোনিবেশ করে থেকে ইয়ে তো ধর্মামৃতমিতম, অর্থাৎ এই অমৃতময় ধর্ম পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপবর্তী হওয়ার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন। এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং কোনো ব্যক্তি যখন সেগুলির মাধ্যমে নিয়োজিত হন ভগবান তখন তা গ্রহণ করেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অনন্য ভক্তি সহকারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেছেন যে ভক্তিযোগের মধ্যে কে শ্রেয়। তার উত্তরে ভগবান তাকে স্পষ্টভাবে উত্তর দিলেন যে ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই হচ্ছে পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে বলা যায়, এই অধ্যায়ে নির্ধারণ করা হয়েছে যে সাধু সঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায়। সাধু সঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তার ফলে সদ্গুরু লাভ হয় এবং তার কাছ থেকে শ্রবণ কীর্তন করা শুরু হয় এবং তখন দৃঢ় বিশ্বাস শক্তি ও ভক্তি সহকারে বৈদি ভক্তির অনুশীলন সহজ হয়। এভাবেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হতে হয়। পরম তত্ত্বে নির্বিশেষ উপলব্ধি করার এই যে পন্থায় অধ্যায় প্রণীত হয়েছে তা কেবল আত্ম উপলব্ধি লাভের পথে একান্ত প্রয়োজনীয়। আত্মসমর্পণের সমস্ত সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বলা যায় যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গলাভের সুযোগ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধ্যান করা লাভজনক হতে পারে, কিন্তু ভগবানের সবিশেষ রূপে ভক্তিযুক্ত সেবাই হচ্ছে পরমপ্রাপ্তি। ব্যাপারটা হচ্ছে কীরকম, যে নির্বিশেষ ধ্যানটা কতক্ষণ বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত না শুদ্ধ ভক্তের সঙ্গলাভের সুযোগ লাভ করা যায় ততক্ষণ পর্যন্ত এই নির্বিশেষ ধ্যান এটার কথা বলা হচ্ছে। কিন্তু যখন কেউ শুদ্ধ ভক্তের সঙ্গলাভ করার সুযোগ পেয়েছেন তখন আর তাকে ওগুলো করার প্রয়োজন নেই। শুদ্ধ ভক্তের সঙ্গলাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে, কিন্তু সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরি অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার সৌভাগ্য অর্জন করেন তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে এগোতে হয় না। অর্থাৎ ক্রমোন্নতির পন্থা নিষ্কামকর্ম মদর্থকর্ম অভ্যাসাত্ম ধীরে 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 এখানে আসার প্রয়োজন নেই। তিনি সরাসরি ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গলাভের মাধ্যমে তিনি যুক্ত হতে শুদ্ধ ভক্তের সঙ্গলাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজন। আচ্ছা, ভগবদ্গীতার মধ্যভাগের এই ছটি অধ্যায়ে ভগবত ভক্তি সম্বন্ধে যা বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজ সাধ্য। সুসুখম কর্তুমব্যয়ম, এই পন্থায় দেহধারণ করার জন্য জড় বিষয় বস্তু বিষয়ক দুশ্চিন্তা করতে হয় না, কারণ ভগবানের কৃপায় সব কিছু আপনা থেকে সম্পাদিত হয়ে যায়। ইতি ভক্তিযোগ নামক শ্রীমৎ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তিবৃন্দ তাৎপর্য সমাপ্ত। শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ কি জয়, জগৎগুরুশীল প্রভুপাদ কি জয়, সমাপ্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।